আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি প্রথমে উপস্থিত বক্তাদের শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যায় আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি। ডিসকভার ইসলাম এডুকেশনাল ট্রাস্ট এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। ব্যাঙ্গালোরে এই প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকল শ্রোতাকে আরও অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। ঈশ্বর অনেকের কাছে একটি প্রহেলিকা, একটি রহস্য। ঈশ্বর অনেকের কাছেই বোধের অতীত একটি ধারণা মাত্র। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করব। আর ইন্ডিয়ান মানুষের পাশাপাশি পৃথিবীর সব মানুষেরই এই ধারণা পরিষ্কার থাকা উচিত। আজ আমাদের সাথে আছেন দুইজন বিখ্যাত বক্তা, যারা ধর্মের উপর বক্তৃতা দিয়ে থাকেন। পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে তাদের লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা, শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়েক। তারা দুজনেই আজ আমাদের জানাবেন আর বোঝাবেন ঈশ্বরের ধারণা। হিন্দু ধর্ম আর ইসলামে ঈশ্বরের সংজ্ঞা পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে ঈশ্বর বলতে কি বুঝি আমরা। প্রথমে ঠিক করা হয়েছিল যে বক্তারা দুজনেই 50 মিনিট করে তাদের বক্তৃতা দেবেন, তবে আজ বিকেলে আমরা শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এনেছি। আর তাই শ্রী শ্রী রবিশঙ্করজির বদলে প্রথমে আসছেন ডক্টর জাকির নায়েক, প্রথম 50 মিনিট বলার জন্য। আর তার পরপরই শ্রী শ্রী রবিশঙ্করজি বক্তৃতা দেবেন 60 মিনিট। আর তারপর ডক্টর জাকির নায়েক আবার আসবেন, আর তিনি 10 মিনিট ধরে শ্রী শ্রী রবিশঙ্করজির বিভিন্ন কথার উত্তর দেবেন। বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আরও উপভোগ্য অংশ, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর উপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন, আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মেননকে আমার ডান পাশে এবং ডক্টর সোয়েব সৈয়দকে ডক্টর জাকিরের পাশে। আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। পিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যার সমাধানে নিয়োজিত রেখেছে। এটি 24 ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল। পিস টিভি বিনামূল্যে ইংলিশ ও উর্দুতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা, গবেষণা, প্রোগ্রাম সফটওয়্যার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো মানবজাতির সামনে সত্য, ন্যায় বিচার, সততা, সামঞ্জস্যের জ্ঞানের কথা পিস টিভি প্রচার করছে। আমি পিস টিভির কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে কেন তারা শান্তির পেছনে ছুটছে। তারা উত্তরে বলেছিল, বিশ্বের এই শান্তিকে অনেক অত্যাচারী শাসকই বিভিন্ন সময়ে চরম অবহেলা করেছে। মানুষের জীবনে আসলেই কোনো শান্তি নেই। বিনোদন ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যে শান্তির কথা বলে সেটা দিতে পারে না, আর নিষ্ঠুর বাস্তবতা মানুষকে করেছে আরো ভীত, কামুক, হিংস্র আর লোভী। ঈশ্বরে বিশ্বাস থেকে পালিয়ে বেড়ানো মানুষের নৈতিকতা আর মূল্যবোধে এনেছে অবক্ষয়। জ্ঞান ও বিচক্ষণতার সাথে ঈশ্বর, ধর্ম বা জীবন দর্শনের আলোচনা জনপ্রিয় কোনো চ্যানেলেই প্রচার করা হয় না। এদিকে দিকভ্রান্ত গোড়া গুটি কয়েক মানুষের ধ্বংসাত্মক কাজকে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে, আর এজন্যই তারা এই টিভি চ্যানেলটি চালু করেছেন। এখন আমি অনুরোধ করব ডক্টর সোয়েব সাইয়েদকে শ্রোতাদের সাথে ডক্টর জাকির নায়েককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের সাথে, প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই। তিনি একজন ডক্টর এবং তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তিনি সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে উদ্ধৃতি দিয়ে থাকেন। গত 10 বছরে 2005 সাল পর্যন্ত তিনি পুরো পৃথিবী জুড়ে সব মিলিয়ে 1000-এর বেশি বক্তৃতা দিয়েছেন। তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় 150টিরও বেশি দেশে। তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি, রেডিও আর প্রেসে। এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর বেশ কিছু বই লিখেছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলুল কিতাব তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়ান ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাহ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
আমার শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর, আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি, দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল, এই অনুষ্ঠানের বিষয় হল, ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা। আমি আমার কথার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, বল হে কিতাবের অনুসারীগণ, সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি?
আল্লাহ না উদা ইল্লাল্লাহ,
যে আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না,
ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান,
কোনো কিছুকে তাহার সহিত শরীক করি না,
ওয়ালা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ,
আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না,
ফাইন তাওয়াল্লাহ,
যদি তারা অমান্য করে,
ফাকুলু শাদু,
তোমরা সাক্ষী থাকো,
বিআন্না মুসলিমুন,
আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা, ইহুদি ও খ্রিস্টানেরা, এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে,
তালাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম,
সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি?
লা না'বুদু ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না,
ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান,
কোনো কিছুতে তাহার শরীক করি না। এটা কোনোভাবেই ঠিক হবে না। যদি আপনি কোনো ধর্মকে অথবা অন্য কোনো ধর্মের ঈশ্বরকে বুঝতে চান, সেই ধর্মের অনুসারীদের দেখে, কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না। এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, কারণ অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানই সেই ধর্মের অংশ নাও হতে পারে। আর তাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান, তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায়। হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে। বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা। কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের 6 নম্বর ভলিউমের 699 নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোন সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিসকভারি অব ইন্ডিয়াতে লিখেছেন 74 এবং 75 নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল 8ম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য। আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে, কোন ধর্মকে বোঝানো হতো না। ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে যোগ হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে, আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই 19 শতকে। তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্ম বিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 20 নম্বর ভলিউমের 581 নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা, আর সেটা 1830 সালে। ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে। আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। স্বামী বিবেকানন্দের মতে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, অর্থাৎ বেদের অনুসারী। আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায়। ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহি হাদিসেও। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে সেই হল সত্যিকার মুসলিম। আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সহি হাদিসেও আছে। যেমন উল্লেখ আছে সুরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এবং সুরা ফসিলতের 33 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, যাকে আল্লাহ পাঠিয়েছেন, সর্বশেষ ও চূড়ান্ত নবী। আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি। হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি শব্দ সংস্কৃতি, যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে, যেটা বুঝে নেওয়া হয়েছে, যেটা প্রকাশ করা হয়েছে। আর শ্রুতি, এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী, আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র। শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, বেদ এবং উপনিষদ। বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যার আরও একটা অর্থ অর্থে পবিত্র জ্ঞান। বেদ আবারও চার ভাগে বিভক্ত, এটা হল ঋগ্বেদ, এটা হল যজুবেদ, এই হল সামবেদ, এবং এই হল অথর্ববেদ। সব মিলিয়ে চারটি বেদ। তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেন যে বেদগুলি আসলে 131 কোটি বছর আগে লেখা হয়েছে। তবে বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদগুলি আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। বেদগুলো কিভাবে পৃথিবীতে এসেছে সেটা নিয়েও মতভেদ আছে। কোন ঋষির উপর প্রথম এই বেদগুলি অবতীর্ণ হয়েছিল সেটা নিয়েও পণ্ডিতদের ভেতর মতভেদ রয়েছে। যদিও পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে যে বেদ কবে এসেছে, কোন অংশ প্রথমে এসেছে, কে প্রথম পেয়েছেন, এইসব মতভেদগুলি থাকা সত্ত্বেও বেদগুলিকে বলা হয়ে থাকে হিন্দু ধর্মের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। যদি অন্য কোন হিন্দু ধর্মগ্রন্থের কথা বেদের সাথে না মেলে সেক্ষেত্রে বেদকেই মানা হবে। এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ। এটি হল উপনিষদ। উপনিষদ শব্দটা এসেছে সংস্কৃত থেকে, উপা অর্থাৎ কাছে, নি অর্থ নিচে, সদ অর্থ বসা, অর্থাৎ কাছাকাছি নিচে বসা। যখন ছাত্ররা গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সেটাকে বলে উপনিষদ। উপনিষদকে আরো বলা হয় জ্ঞান, যা অজ্ঞতা দূর করে। পৃথিবীতে 200-এরও বেশি উপনিষদ আছে, তবে হিন্দু ধর্মের সংখ্যাটা বলা হয় 180। আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কিছু উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ। রাধাকৃষ্ণন বেছে নিয়েছেন 18টি উপনিষদ, আর এই বই লিখেছেন প্রিন্সিপাল উপনিষদ। এর পরবর্তী স্তরের হিন্দু ধর্মগ্রন্থ হল স্মৃতি। স্মৃতি শব্দটার অর্থ মনে করা, এর অর্থ স্মরণ শক্তি। স্মৃতিগুলি শ্রুতির চাইতে কম পবিত্র। এগুলো সর্বশক্তিমান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন বিভিন্ন মুনি ঋষিরা আর বিভিন্ন মানুষ। এখানে আছে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য, কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সমষ্টিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। এটাকে আরো বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র। শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন রয়েছে পুরানা। পুরানা অর্থ প্রাচীন। মহর্ষি ব্যাসদেব তিনি পুরানা লিখেছেন সর্বমোট 18টি খণ্ডে। এটি হল একটি পুরানা যার নাম ভবিষ্য পুরানা। এরপর আরও আছে ইতিহাস, মহাকাব্য, মোট 2টো মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণে বলা হয়েছে, বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন, শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী। আর মহাভারতে আছে আরেকটি কাহিনী, রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ। এখানে আরও বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী। এই হল 2টি মহাকাব্য। এরপর রয়েছে ভগবদ্গীতা। ভগবদ্গীতা মহাভারতেরই একটি অংশ। এর মোট 18টি পর্ব নিয়ে ভীষ্ম পর্ব থেকে 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতা হল অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ। ভগবদ্গীতা হল সবচেয়ে জনপ্রিয়, আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হয়। এছাড়াও রয়েছে মনুশ্রুতি এবং আরও অনেক। এগুলি হল খুব অল্প কথায় হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি। কিন্তু সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি যাবতীয় গ্রন্থগুলি হল বেদ। যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায়, আমরা বেদকেই মানব। আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হল পবিত্র কোরআন। পবিত্র কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার, যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। পবিত্র কোরআনে সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ওয়ালিকুল্লি আজলিন কিতাব,
তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছি। পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআনে চারটি কিতাবের নাম উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। এছাড়াও আরও কিতাব রয়েছে, যেমন সুফে ইব্রাহিম। তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে, সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে, সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য। আর সেই কিতাবগুলির নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, এই কিতাব সমগ্র মানবজাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন যে
আলিফ লাম র,
আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর, যাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে। শুধুমাত্র মুসলমান বা আরবরা নয়, বা সমগ্র মানব জাতি, পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বার বার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়। যেমন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে এবং সূরা আর জুমার 41 নম্বর আয়াতে যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জাতির জন্য। ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহিহ হাদিস। আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন, অনেক হাদিস আছে, তার মধ্যে একটি সহিহ আল বুখারি, এছাড়াও রয়েছে সহিহ মুসলিম। এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হল পবিত্র কোরআনের ধারা বিবরণী, কোরআনের সাহায্যকারী গ্রন্থ। হাদিস কখনই কোরআনের বিপক্ষে যাবে না। এই হল সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি। এবার আমরা শুরু করব মূল আলোচনা, পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। ডাক্তার জাকির নায়েক কি বলেন, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন, অথবা অন্য মানুষেরা কি বলেন, সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে। যদি আমি কিছু একটা বলি, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন, অথবা অন্য কেউ কিছু বলেন, যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব। যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব। যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না, যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না, আমরা সেটা বাদ দিয়ে দেব। প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে 33 কোটি, 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে, তিনি আমাদের বলবেন যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস ও পূজা করা উচিত এক ঈশ্বরকে। তবে একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থিয়েজম, সবকিছুই স্রষ্টা। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হল স্রষ্টা, সূর্য হল স্রষ্টা, চাঁদও স্রষ্টা, মানুষ জাতীয় স্রষ্টা, এমনকি সাপও স্রষ্টা। আর আমরা মুসলমানরা বলি সবকিছু হল স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটি র আছে, সবকিছুর মালিক স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, মানব জাতির মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, তাহলে প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটি। আমরা যদি এই রক্ষরটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে, আমরা এক হয়ে যাব। আমরা সেটা কিভাবে করব? কোরআনই বলছে, সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি?
আল্লাহ নাউদা ইল্লা,
আমরা অন্য কাহারও ইবাদত করি না আল্লাহ ব্যতীত। এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদ, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত ভাষায় আছে। আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন, শ্রী শ্রী রবিশঙ্কর। আমি এখানে একজন ছাত্র, তাই যদি আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। উনি বেদের উপরে একজন পণ্ডিত আর আমি ইসলাম অন্যান্য ধর্মের একজন ছাত্র, পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই, তার কোন প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা নেই, তার কোন মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন রূপক নেই, কোন ফটোগ্রাফ নেই, তার কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। শ্বেতসার উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না। আর এছাড়াও রয়েছে ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে। তাহলে এটার অর্থ দাঁড়ায় যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই মূর্তি পূজা করে। আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবিশঙ্করও দিয়েছেন তার বই হিদনুজ্জামান ইসলাম দ্য কমন থ্রেড, অধ্যায়ের নাম নট ওয়ার্শিপিং আইডল গডস, 3 নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে রেফারেন্স দেননি। রেফারেন্সটা হল ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও ভগবদ গীতা 10 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হয়নি, এই বিশ্ব জগতের সর্বময় প্রভু। যজুবেদে উল্লেখ করা আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই। প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি, উপমা, রূপক, ফটো, ভাস্কর্য, মূর্তি। যজুবেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুবেদে 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে আছে
অন্ধাত্ম প্রবিশান্তি যা অসম্ভূতি উপাস্তে,
অন্ধাত্মা অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর অসম্ভূতি অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস, তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন, পানি, বাতাস। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি হল মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুবেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, অথর্ববেদের 20 নম্বর অধ্যায়ের 58 নম্বর স্তোত্রের 3 নম্বর অনুচ্ছেদে আছে
দেব মহাসি,
সৃষ্টিকর্তা সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে 1 নম্বর গ্রন্থের 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে আছে সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, ঈশ্বর একজনই, তবে জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। আর একে একে 33টি আলাদা নামে ঈশ্বরকে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে। তার একটি হল ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। যদি আপনি সৃষ্টিকর্তা শব্দটা আরবি করেন সেটা হলো খালিক। আমাদের মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বরের 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে, তাহলে ঈশ্বরের প্রতিমূর্তি বানাচ্ছেন। মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি তাহলে শ্বেতসার উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে আছে
না প্রতিমা অস্তি,
স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। আরো একটি নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর। ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছেদে তিন নম্বর অনুচ্ছেদে সেটা হল বিষ্ণু। বিষ্ণু হল সেই ঈশ্বর যিনি রক্ষাকারী। যদি এই রক্ষাকারী শব্দটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। আমাদের মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলেন রব অথবা রক্ষাকারী, কিন্তু কেউ যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের চারটি হাত আছে আর এভাবে প্রতিমূর্তি বানান, তার হাতে একটি পদ্ম আর একটি সমুদ্রের উপর ঘুরে বেড়ান, সাপের পিঠে চড়ে, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি যজুবেদের বিরুদ্ধে যাচ্ছেন। ৩২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তার কোন রূপক নেই, কোন প্রতিকৃতি নেই, কোন ছবি নেই, কোন মূর্তি নেই, ভাস্কর্য নেই। এছাড়াও ঋগ্বেদে ৮ নম্বর গ্রন্থে ১ নম্বর পরিচ্ছেদের ১ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে শুধুমাত্র তার উপাসনা করো, এক ঈশ্বরের তাকেই বন্দনা করো। ঋগ্বেদের ৬ নম্বর গ্রন্থে ৪৫ নম্বর পরিচ্ছেদের ১৬ নম্বর অনুচ্ছেদে আছে শুধুমাত্র তার বন্দনা করো, তার উপাসনা করো। আর ব্রহ্মসূত্র সেখানে বলা হচ্ছে
একম ব্রাহ্ম দেউতিয়া নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দূসরা নহি হে, নহি হে নহি হে জরা ভি নহি হে,
ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই আর কখনো ছিলও না। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েন সেই ধর্মগ্রন্থের আলোকে আপনারা হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের ঈশ্বরকে। ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে যদি কেউ বলতে চায় তাহলে তাকে বলতে হবে সূরা ইখলাসের ১ থেকে ৪ নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এই চার লাইনের সংজ্ঞাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের বলা হয়েছে কোরআনে। যদি কোন লোক বলে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর, যদি সে এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধায় তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হল কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক
অদ্বিতীয়,
স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, ছন্দোগ্য উপনিষদের ৬ নম্বর অধ্যায়ের ২ নম্বর পরিচ্ছেদে ১ নম্বর অনুচ্ছেদে আছে। দ্বিতীয়টা হল আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, একই কথা আছে ভগবদ গীতা ১০ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে, লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হইনি, কোন রকম শুরু ছাড়াই এই বিশ্বজগতে সর্বময় প্রভু। তৃতীয়টা হল লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেননি, কখনো জন্ম নেননি, একই কথা বলা আছে শ্বেতাশ্বত উপনিষদের ৬ নম্বর অধ্যায়ের ৯ নম্বর অনুচ্ছেদে। সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই, তার কোন প্রভু নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা নেই, তার কোন মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। আর চতুর্থটি হল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই, শ্বেতাশ্বত উপনিষদে ৪ নম্বর অধ্যায়ের ১৯ নম্বর অনুচ্ছেদ, যজুবেদের ৩২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে
আছে
সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, তার কোন রূপক নেই, তার কোন ছবি নেই, তার কোন মূর্তি নেই। যদি কেউ বলে যে অমুক লোকটি ঈশ্বর, যদি সেই লোক কোরআনের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় হিন্দু ধর্ম গ্রন্থগুলির সাথে, সেই লোককে ঈশ্বর বলে মেনে নিতে আমার কোনো আপত্তি থাকবে না। উদাহরণস্বরূপ অনেক লোক আছেন যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন। একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিল যে ভাই জাকির, আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি উত্তরে বলেছিলাম আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন, আমি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েছি, ওই গ্রন্থগুলির কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ একজন ঈশ্বর। আমি বলেছি কিছু হিন্দু মানুষ, কিছু হিন্দু লোক বিশ্বাস করে যে ভগবান রজনীশ ঈশ্বর, তাকে অনেকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে পরীক্ষা করি সূরা ইখলাস দিয়ে আর হিন্দু ধর্মগ্রন্থগুলি দিয়েও পরীক্ষা করে দেখি। প্রথমটা
কুল হু আল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই, ভগবান রজনীশ কে অদ্বিতীয়, সেই একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে। অনেকে এই দাবি করে, বিশেষ করে আমাদের এই দেশে হাজারটা মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে, সেই একমাত্র নয়। তবে রজনীশের ভক্তরা কেন বলবে যে না সে অদ্বিতীয়? এবার দ্বিতীয় পরীক্ষায় আসি। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যদি ভগবান রজনীশের আত্মজীবনী পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে ভগবান রজনীশ অ্যাজমা রোগে ভুগতেন, পিঠেও ছিল তার প্রচন্ড ব্যথা, ছিল ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের পিঠে ব্যথা হয়, অ্যাজমা হয়, ডায়াবেটিস মেলাইটিস হয়। তৃতীয় পরীক্ষাটি হল লামি আলিদ ওয়ালামি উলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা মাও ছিল। তিনি আমেরিকায় যান 1981 সালে, ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন, আর সেখানে অরিগন স্টেটে তিনি একটা গ্রাম তৈরি করেন, নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করে রাখে, আর রজনীশ অভিযোগ করেন যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করে। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে। এরপর 1985 সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে, দূর করে দেয়। তিনি ইন্ডিয়ায় চলে আসেন পুনা শহরে, তার আশ্রমে, যেটাকে এখনো বলা হয় ওশো কমিউন। ওখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে ভগবান রজনীশ ওশো, কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত, কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট 21টা দেশ তাকে কোনোভাবেই ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরে পৃথিবীতে এলেন, পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে। সে সময় গ্রিসের আর্চবিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয়, আগে ওর বাড়ি পড়াবো, তারপর ভক্তদের বাড়ি পড়াবো, আর শেষ পরীক্ষা ওয়ালামি আকুল্লাহ কুফুয়ান আহাদ। এই পরীক্ষা এতই কঠিন, তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, যদি করেন, তিনি ঈশ্বর নন, ওয়ালামি আকুল্লাহ কুফুয়ান আহাদ। আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ, তার দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, সাদা দাড়ি। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, এই পৃথিবীর, এই বিশ্বজগতে তিনি ঈশ্বর নন, ওয়াল আমি আকুল্লাহ কুফুয়ান আহাদ। ধরুন কেউ বলল যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আপনারা সম্ভবত আর্নল্ড শোয়ার্জনেগারের নাম শুনেছেন, এই লোক একসময় ছিল মিস্টার ইউনিভার্স, ইউনিভার্সের সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ। ঈশ্বরকে পৃথিবীর যার সাথে তুলনা করুন না কেন, সেটা আর্নল্ড শোয়ার্জনেগার হোক, দারা সিং হোক বা কিং কং হোক, 1000 গুণ বা লক্ষ গুণ বেশি হোক, যখনই ঈশ্বরকে কিছুর সাথে তুলনা করবেন, তিনি ঈশ্বর নন, ওয়াল আমি আকুল্লাহ কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এটা হল এক কথায় সর্বশক্তিমান স্রষ্টার 4 লাইনের সংজ্ঞা। এটাকে আমি বলি লিটমাস টেস্ট, ঈশ্বরকে পরীক্ষার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য। পবিত্র কোরআনের সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামাতাদুল ফালাল ওসমান হাসনা,
বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামই তাহার সবচেয়ে সুন্দর নামগুলি। আল্লাহকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন, যে কোনো সুন্দর নামে, আর এই নামগুলি তিনিই নিজেকে দিয়েছেন। আর এই কথাটার উল্লেখ পবিত্র কোরআনে 4 বার রয়েছে, সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরো উল্লেখ আছে সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা হাসরের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর নামগুলি। আর সব মিলিয়ে 99টি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, রয়েছে কোরআন ও হাদিসে, যেমন আর রহমান, আর রহিম, আল করিম, পরম করুণাময়, পরম দয়ালু, সবচেয়ে জ্ঞানী, আর সবার উপরে আল্লাহ। কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না? কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায়, যেটাকে আরবিতে করা যায় না। গডের সাথে এস যোগ করলে হয় গড, দেবতার বহু বচন, আল্লাহর কোন বহু বচন নেই, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে DES যোগ করেন, সেটা হয়ে যাবে গডেস, যার অর্থ মহিলা ঈশ্বর। ইসলামে পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই, আল্লাহর কোন জেন্ডার নেই। গডের সাথে ফাদার যোগ করলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ শুধু একটাই শব্দ, তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে, আরবি শব্দ আল্লাহ বলে, ইংরেজি শব্দ গড বলি না। কারণ গড শব্দটাকে অনেকভাবে রূপান্তর করা যায়, তবে যখন একজন মুসলমান কোন অমুসলিমের সাথে কথা বলে, সে হয়তো বুঝবে না, আল্লাহ শব্দটার অর্থ সেখানে গড শব্দটা ব্যবহার করে, যেমনটা আজকে আমি করেছি, আমার কোনো আপত্তি নেই। তবে শুধু এটুকু বলতে চাই, ইংরেজি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মেও। এটা আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 1 নম্বর পরিচ্ছেদের 11 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ শব্দটা আরো আছে ঋগ্বেদের 3 নম্বর গ্রন্থের 30 নম্বর পরিচ্ছেদের 10 নম্বর অনুচ্ছেদে। এছাড়াও আছে ঋগ্বেদের 9 নম্বর গ্রন্থের 67 নম্বর পরিচ্ছেদের 30 নম্বর অনুচ্ছেদে। একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ। শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইতেও এটার উল্লেখ আছে। একটা আলাদা উপনিষদ যার নাম আল্লাহ উপনিষদ। এই হল সংক্ষেপে ইসলামের ধর্মগ্রন্থের আলোকে ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা। এখানে খুবই সংক্ষেপে, খুবই অল্প কথায় ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা দিলাম। তা না হলে আমার এই আলোচনা কয়েক ঘন্টার হতো। আমি প্রথমে ঠিক করেছিলাম 50 মিনিটের সিনপসিস, তখন অনুরোধ করলেন শ্রী শ্রী রবিশঙ্কর, আমার আলোচনা ছিল পরে আর উনার ছিল প্রথমে, তিনি অনুরোধ করলেন আমি যেন আগে বলি। বললাম কোনো সমস্যা নেই, তবে আপনার পরে 10 মিনিট আমি প্রশ্নের উত্তর দেব। তিনি অনুরোধ করলেন আমি যেন বলি আগে, কারণ উনি আমার মতামতটা জানতে চান। উনি বললেন যে আমার মতামত জানতে চান, তাই আমি শুরু করছি, কারণ এখানে মত বিনিময় হচ্ছে। আমি আমার মতামতটা জানাচ্ছি যে আমি শ্রী শ্রী রবিশঙ্করের বইগুলো কয়েকটা পড়েছি সে সম্পর্কে। উনি অনেক কথাই লিখেছেন, সেগুলোর সাথে আমি একমত, অনেক কিছুতে আবার একমত না। আমি এখন মতামত জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করের মন্তব্যের উপর, বিশেষ করে ঈশ্বরের ধারণার উপর ইসলামে এবং হিন্দু ধর্মে। মত আলাদা হোক, আমার উদ্দেশ্য হল যে সব হিন্দু আর মুসলমান ভাই বোনেরা যেন তাদের ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন। কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি আসিনি, আর আমি নিশ্চিত শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সম্পূর্ণ একমত না হলেও উনি অসন্তুষ্ট হবেন না। এটা আমার দায়িত্ব ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র হিসেবে। আমি ইসলাম সম্পর্কে যা জানি, বেদ সম্পর্কে যা জানি তাই বলেছি, ভিন্ন মত থাকলে আমি সেটাও বলবো, আর এজন্যই এই মত বিনিময় সভা। তবে প্রধান উদ্দেশ্য হল বুঝতে পারা, আর এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করা, যেটা আজকে আমরা করতে পেরেছি। একবার ভাবেন ঐতিহাসিক ঘটনা, হাজার হাজার মানুষ এখানে এসেছেন। শ্রী শ্রী রবিশঙ্করের বক্তৃতা আমি প্রথম দেখলাম এখন থেকে 1 সপ্তাহ আগে। আমি ওনার ভিসিডি দেখলাম, বিষয় ছিল আলোচনা একজন আধ্যাত্মিক গুরুর সাথে। তিনি 2002 সালে 7ই মে বক্তৃতা দিয়েছিলেন শান্তামনিকা ক্যালিফোর্নিয়ায়। আর আমি প্রথম যে বাক্যটা শুনি শ্রী শ্রী রবিশঙ্করের, সেটা হল আধ্যাত্মিকতার দাবি দুটো জিনিস। প্রথম বিশ্বাসযোগ্যতা, আপনি কতখানি বিশ্বাসযোগ্য। দ্বিতীয়টা প্রচণ্ডতা। আর বিশ্বাস করেন, যখন আমি কথাটা শুনলাম, আধ্যাত্মিকতার প্রথম দাবি হল বিশ্বাসযোগ্যতা, আমি মুগ্ধ হয়েছিলাম। আমি সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন, সত্যবাদিতার প্রয়োজন আছে। বিশ্বাসযোগ্যতা ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন, আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত। পরে আমি ওনার কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে, আর ওনার একটা বই পড়েছি হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড। আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত, এটা হল হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা। আমিও বই লিখেছি সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। তাহলে এই বিষয়বস্তুর প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে। তবে কিছু জিনিস এই বইটাতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে ইসলামের ব্যাপারে। আর আমার মতামতটা জানানো উচিত, এটা আসলে আমাদের আরো কাছাকাছি আসতে সাহায্য করবে। শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন প্রথম অধ্যায়ে বিশ্বাসের দাবি ঈশ্বর, 2 নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতার ধর্ম, তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে এক ঈশ্বরে বিশ্বাস করে। আমি একথার সাথে সম্পূর্ণ একমত, আমার লেকচারেও এই কথাই বলেছি। তিনি এরপর আরো বলেছেন, হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্যা, অদ্বিতীয় একেশ্বরবাদ, যদিও সাতটা রঙে হয় একটা রংধনু, এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে। একইভাবে ৩৩ কোটি দেবতা আর দেবীর উৎপত্তি হয়েছে আসলে একটা পরম আত্মা থেকে, দেবতাদের দেবতা ঈশ্বর। এই তুলনাটা যে সাত রং মিলে হয় রংধনু, এর থেকে ৩৩ কোটি দেবদেবী আসলে উৎপন্ন হয়েছে একটা পরমাত্মা থেকে, এটা আমার মনে হয়েছে অযৌক্তিক। কারণ আমি একজন মেডিকেল ডাক্তার, তাছাড়া বিজ্ঞানের ছাত্র। আমরা জানি যে বিজ্ঞান বলে আলোর মধ্যে সাতটি রং আছে, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়, সাতটা রঙের সবগুলি ঠিক ঠিক অনুপাতে থাকলে একটি সাদা আলো হবেই। প্রত্যেকটা আলাদা রং সাদা আলো নয়, আর যদি কোনো একটা রং বাদ পড়ে যায় তাহলে আলোটা পুরোপুরি সাদা হবে না। এর সাথে যদি তুলনা করি যে ৩৩ কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা, তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে। যেমন আমাদের মানব শরীরে আছে সব মিলিয়ে ১১টি অংশ, দুটি পা, দুটি হাত, একটি মাথা, একটি ঘাট, দুটি কাঁধ, একটি বুক, একটি পাকস্থলী ইত্যাদি। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয়, সবগুলো অংশ ঠিকমতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে। যদি একটা বাদ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না। এই উদাহরণটার ব্যাপারে ৩৩ কোটি দেবদেবী সেখানে থেকে একটি পরমাত্মা, যদি বলেন ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে, আমি একমত না। আর যদি কোনো অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে ১০৮টি নাম, একজন ঈশ্বরের ১০৮টি নাম আছে বা ১০০৮টি নাম আছে। এখানে আমি তার সাথে একমত, বেদ একই কথা বলেছে। আমি আগেও বলেছিলাম ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে ১৬৪ নম্বর পরিচ্ছেদের ৪৬ নম্বর অনুচ্ছেদে আছে,
একম সত বিপ্রা বহুধা বেদান্তে,
সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন। তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলামে ঈশ্বরের ৯৯টি নাম রয়েছে। আমি এটার সাথে একমত, তবে শুধু নামের ক্ষেত্রে। যেমন হিন্দু ধর্মে যে কোনো নামে ডাকা যায়, তেমনি ইসলামেও যে কোনো নামে ডাকা যায়, যে নামগুলো ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। আর সব মিলিয়ে ৯৯টি নাম পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের কোরআন ও হাদিসে। এই নামের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। ইসলাম এবং হিন্দু ধর্মেও উদাহরণস্বরূপ আমার নাম হল জাকির আব্দুল করিম নায়েক। আপনি আমাকে বলতে পারেন আবু ফারিক জাকির নায়েক, আমি হচ্ছি বাবা ফারিক জাকির নায়েকের। আমাকে আরো বলতে পারেন আবু জিকরা জাকির নায়েক, বাবা আবু জিকরা জাকির নায়েকের, অথবা বাবা রুজদা জাকির নায়েকের। চারটা নাম, চারটা আলাদা নাম, তবে সবগুলো একজন মানুষের নাম, সবগুলো আলাদা, সবই আমার নাম, অন্য কারো নয়। তাহলে নামের ব্যাপারে সব ঠিক আছে, বেদ যা বলছে, কোরআন যা বলছে, যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা, আর যে নামগুলি সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। এরপর আরো আছে তৃতীয় অধ্যায়ে উপাসনা করার নিয়ম, ৩ নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রবিশঙ্কর উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি, কোনো মানুষের ছবি সেই মানুষটা নয়, কোনো মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়। একইভাবে মূর্তি হল ঈশ্বরের প্রতীক, সচেতনতা ও ঐশ্বরিকতা। আমি প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত, কোন মানুষের ছবি সে মানুষটা নয়, কোন মানুষের ভিজিটিং কার্ড সে মানুষটা নয়। তবে যখন বলা হচ্ছে মূর্তি হল ঐশ্বরিকতার প্রতীক, আমি আমার স্বল্প জ্ঞানে বুঝি এটা যজুবেদের বিরুদ্ধে ৩২ নম্বর অধ্যায়ে ৩ নম্বর অনুচ্ছেদে,
না তাস্য প্রতিমা অস্তি,
সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, প্রতিকৃতি নেই, রূপক নেই, ছবি নেই, ফটো নেই, মূর্তি নেই, কোন ভাস্কর্য নেই। একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোন ঈশ্বরের। কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সে লোকের ঠিকানা, হতে পারে তার অফিসের ঠিকানা, হতে পারে তার বাসার ঠিকানা। তাহলে ভিজিটিং কার্ডে একটা ঠিকানা লেখা থাকবে, এখানে ঈশ্বরের ঠিকানা হবে সেই মূর্তি। যদি আমি তর্কের খাতিরে মেনে নেই যে মূর্তি হলো ঈশ্বরের প্রতীক, এটা ঈশ্বরের ছবি, অথবা ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিলাম, ধরেন কোনো লোক আমাকে আর্থিক সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিল, আর কিছুদিন পরে তার সেক্রেটারি আমাকে সেই টাকা দিল, সঙ্গে তার ভিজিটিং কার্ডও দিল, এটা আমার জন্য অযৌক্তিক হবে যদি আমি সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানাই, অথবা তার ছবিকে ধন্যবাদ জানানো অযৌক্তিক হবে আমার। আমি যেটা করতে পারি, আমি তাকে একটা ফোন করে সেই ফোনের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতে পারি। তাই যদি আমি তর্কের খাতিরেও মেনে নিই মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড, আমি আসলে একমত না, তারপরেও তর্কের খাতিরে মানছি, তারপরেও এটা অযৌক্তিক হবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো। আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিতই মেনে নেবেন যে মূর্তি পূজা ঠিক নয় হিন্দু ধর্মে। তারা যেটা বলেন, নিচের সারির দিকে প্রাথমিক সচেতনতার স্তরে যে মানুষটা নিচের সারির, তার ঈশ্বরের উপাসনা করতে মূর্তি লাগবে পূজার জন্য, তবে যখন সে উপরের স্তরে চলে যাবে তখন মূর্তির প্রয়োজন নেই। আর এই কথাটা শ্রী শ্রী রবিশঙ্কর আমার দেখা কয়েকটা ভিসিটিতে নিজেই বলেছেন, উপরের স্তরের সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোনো প্রয়োজন নেই, নিচের স্তরের জন্য প্রয়োজন আছে। এই যদি হয়ে থাকে তাহলে বলবো যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি, সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোনো মূর্তির প্রয়োজন নেই। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে মাত্র এক নিরাকার ঈশ্বরে, তারপরও তারা মনে করে যে ঈশ্বরের প্রতীক হল মক্কা শহরের কাবা শরীফ। যদিও তারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তারা উপাসনা করে কাবামুখী হয়ে। তিনি তারপরও বলেছেন, যার অর্থ তারা নিরাকারের উপাসনা করছে আকারের মাধ্যমে। যদি কেউ বলে যে মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কাবাকে পূজা করার মাধ্যমে, সেটা সম্পূর্ণ ভুল। এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। কোনো মুসলমান কখনোই কাবাকে পূজা করেনি, কোনো মুসলমান কখনোই পূজা করেনি কাবা শরীফকে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ করে ইবাদত করো, কাবার দিকে মুখ করে। কাবা হলো আমাদের কিবলা, নির্দেশিত দিক। আর আমরা একতায় বিশ্বাস করি, যখন সবাই একসাথে নামাজ পড়ে তখন কোন দিকে ফিরে পড়বে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে? তাই একতার জন্য আমরা একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হলো কাবার দিকে, সেটা আমাদের কিবলা। আর যখন মুসলমানরা পৃথিবীর ম্যাপ এঁকেছিল, প্রথম এঁকেছিল আলী দুরুসি 1154 সালে, তিনি এঁকেছিলেন দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা একদম সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরও কাবা সেন্টারে। তাহলে যদি আপনি উত্তরে থাকেন দক্ষিণে ফিরবেন, দক্ষিণে থাকলে উত্তরে ফিরবেন, পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন। যখন মুসলমানরা মক্কায় গিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময়, এটা আমরা করি আল্লাহর আদেশে। তবে যুক্তি দিয়ে বলি, আমরা প্রদক্ষিণ করি কারণ প্রত্যেক সার্কেলে একটা সেন্টার আছে, বোঝানো হচ্ছে যে আল্লাহ একজনই। তাই যদি বলি আমরা নিরাকারের উপাসনা করি আকারের মাধ্যমে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই ভুল। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন, 26 পৃষ্ঠায় আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসেন তিনি কাবার সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছেন, তবে মূর্তি পূজার প্রধান জিনিসটা বাদে, কালো পাথর। যদি কেউ বলে যে কালো পাথর মূর্তি পূজার প্রধান বস্তু, কথাটা একেবারে ভুল হবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এমন বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাবেন না, শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয়, কোনো ঐতিহাসিক প্রমাণও পাবেন না যে কালো পাথর হাজরে আসওয়াদকে কোনো সময় কেউ পূজা করেছিল। আরবে এমনটা কখনো হয়নি। আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দু আর মুসলমানরা প্রার্থনা করার আগে তাদের হাত ও পা ধুয়ে নেয় এবং একটি বৈদিক রীতি হিসেবে আরবরা এটা করত। পরে মুসলমানরা শুরু করে। এটার অন্য কোনো উৎস নেই। ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই। আমি এ ব্যাপারে একমত হিন্দু বা মুসলমান। মুসলমানরা নামাজের আগে হাত পা ধুয়ে নেয়, কোনো কোনো হিন্দুও করে। আমি এ ব্যাপারে একমত। কিন্তু যদি বলি এটা বৈদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে আর ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই, আমি মনে করি সেটা ভুল। কারণ আমি বাইবেলেরও ছাত্র। শুধু ওল্ড টেস্টামেন্টেই নয়, নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে। বুক অব এক্সোডাসের 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 নম্বর অনুচ্ছেদে মুসা ও হারুন তারা হাত পা ধুলেন, তারপর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন যেভাবে তাদের বলা হয়েছিল। নিউ টেস্টামেন্টের বুক অব অ্যাক্টসের 21 নম্বর অধ্যায়ে 26 নম্বর অনুচ্ছেদে আছে, পল এবং তার সাথের লোকেরা তারা হাত পা ধুয়ে প্রভুর প্রার্থনা করলেন তারা যেভাবে নির্দেশিত ছিল। তাহলে এটা হলো বাইবেলের একটা অংশ। ওল্ড টেস্টামেন্টের পাশাপাশি নিউ টেস্টামেন্টও আছে, যেটাকে বলে ভুদু, অর্থাৎ অজু করা। আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র। আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই মানুষের জীবন দর্শন নিয়ে সেটা হলো পবিত্র কোরআন। আর আমি উপহার দিতে চাই পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদ শ্রী শ্রী রবিশঙ্করকে। ইসলামবাদে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই একটা ধারণায় বিশ্বাস করেন, অ্যান্থ্রোপোমরফিজম, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন, মানুষের রূপ নিচ্ছেন। কেউ বিশ্বাস করেন ঈশ্বর অনেকবার মানুষের রূপ নিয়ে আসেন, কেউ বিশ্বাস করেন একবার আসেন। আর এখানে যুক্তিও আছে যে সর্বশক্তিমান ঈশ্বর এত বিশুদ্ধ, এত পবিত্র যে তিনি মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারেন না। তিনি জানেন না মানুষ কিভাবে অনুভব করে, যখন সে রেগে যায়, যখন মন খারাপ থাকে বা ব্যথা পায়। তাহলে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন দেখার জন্য, যে মানুষের কোনটা ভালো কোনটা খারাপ। যুক্তিটা একদিক থেকে ভালোই, তবে আমি বলি যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য কি আমাকে টেপ রেকর্ডার হতে হবে? আমি টেপ রেকর্ডার হব না। আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো যে যদি আপনি অডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দিন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দিন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। এটা পানির মধ্যে রাখবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো। তাহলে একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির সৃষ্টিকর্তা। তার মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ তা জানার জন্য তিনি কি করবেন? তিনি আমাদের হাতে একটা নির্দেশিকা বই তুলে দেবেন। আর মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হল পবিত্র কোরআন। অন্য কেউই পৃথিবীতে মানব জাতির নির্দেশিকা এত ভালো করে লিখতে পারবেন না সৃষ্টিকর্তা ছাড়া। সেজন্যই আমি বলি মানব জাতির নির্দেশনার জন্য এই বইটাই হলো সর্বশ্রেষ্ঠ। এটা মানব জাতির দায়িত্ব কর্তব্যের উপর একটা নির্দেশিকা আমাদের জীবন ধারণের মাধ্যমে। আমি শেষ করার আগে কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। আল্লাহ বলেছেন নিন্দা করো না, গালি দিও না সেই দেবতাদের লোকজন আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে, কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে, তারাও নিন্দা করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদ মেননকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য।
নমস্কার। শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে। মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্ব শান্তির পথ, আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা, পরোপকারের মনোভাব এবং সচেতনতা। 1956 সালে জন্মগ্রহণ করে মাত্র 4 বছর বয়সী ভগবদ গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন। তিনি বৈদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর 17 বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে। তিনি তার সাহিত্যকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1982 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন, যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। আর কাজ করে যাচ্ছেন 140টিরও বেশি দেশে। 1997 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ, যেটা এখন পৃথিবীর প্রায় 25,000 গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে। এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাকৃত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে, যেমন আফগানিস্তান, বসনিয়া, ইন্ডিয়া, গুজরাটে সেই ভূমিকম্পের পরে, জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে। গুরুজির স্বেচ্ছাসেবক দল এইসব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে। সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার, ঔষধ এবং যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন। এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা, সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানবিক মূল্যবোধ, বহুজাতিক একতা এবং দারিদ্রের জন্য আবাসন। গুরুজি প্রতি বছর 35টিরও বেশি দেশ ভ্রমণ করেন আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই, মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবন দর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায়। তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন। গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথার নিরাময় করে। গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যেমন গুরু মহাত্ম অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার, যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি, ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র, গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর। এছাড়াও তিনি পেয়েছেন মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড। গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান, করিতকর্মা মনোভাব, নীরবতা এবং উচ্ছলতা। তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায়, জীবন বদলে যায়। পৃথিবীর প্রতি তার বাণী, তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো।
এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে। শ্রী শ্রী রবিশঙ্করজি।
ওম নম প্রণবার্থায় শুদ্ধ জ্ঞানৈকমূর্তয়ে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে।
সুপ্রিয় ভাই ও বোনেরা, সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি।
পোতি পড়পড় জগমুয়া পণ্ডিত ভয়ান কই ঢায় অক্ষর প্রেম কি পড়ে সো পণ্ডিত হয়।
আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন, কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না। তবে দুটো ভালোবাসার কথা, সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে। আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে। তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন। আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে, অন্তত কিছুটা হলেও, যাতে তারা সংকীর্ণ মনা না হয়, তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে। বর্তমানে পৃথিবীটাই একটা নরক, কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে, অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা। আমাদের মনকে আরো বড় করা দরকার। আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই। আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে। আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে, কারণ সেই সময় গুজরাটে রায়ট চলছিল, তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম। আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না। আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না, তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন, মানুষকে একত্রিত করা। যাতে করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে, আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে, শ্রদ্ধা করে। আমি এজন্য খুশি যে যদিও আমার বইটিতে কিছু ভুল আছে আর উনি ক্ষমাও করেছেন, তিনি আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো আসল কথা। কখনো কখনো মা হয়তো তার সন্তানকে বলেন দূর হ, তিনি কিন্তু সত্যি তা বোঝান না। তবে যদি তাই ধরে নেন আমার মা দূর হয়ে যেতে বলেছে তাই আমি দূর হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন। মহর্ষি নারদ, যিনি ভালোবাসার প্রবর্তক ভক্তিসূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন,
বাদু নাবলম্বিয়া,
অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না, তর্ক বিতর্কের উপরও। বিতর্ক করে আপনি সব পাবেন না। আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক, কারণ সবাই মনে করছে তারাই ঠিক। হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে, সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক। ইসলামেও একই ব্যাপার, চলছে শিয়া সুন্নির লড়াই, তারপর আহমদিয়া, এই সব কিছু। একজন বুদ্ধ একটা দর্শন আর আজ বৌদ্ধ ধর্মে 32টি মতবাদ, আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা, আর সবাই বলছে তাদের ব্যাখ্যাটাই সঠিক। আমি সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ করব,
তত্ত্ব সমন্বয়াত,
আমাদের সাদৃশ্যগুলো দেখুন, আমরা সবাই একসাথে থাকতে পারি, ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি। 100 বছর আগে আমরা হয়তো বোতাম সহ্য করার কথা, তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ। আজকের পৃথিবী শুধু সহ্যই করবে না, আজকে পৃথিবী ভালোবাসবে। যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন। দেখুন, আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন, আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয়, এটা সেকেলে। এখন সব ধর্মকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন দিল্লিতে ছিলাম, একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্নার প্যালেসে নামবেন, তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে, তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশায় উঠলাম। আমরা যে অটোরিকশাটায় উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল, দেখতে সুন্দর আর বেশ বিনয়ী। অটোরিকশাটা দুই দিকে তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি। লোকটা আমাকে বলল, গুরুজি মাফ করবেন, আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই, তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, গুরুজি আজ আমার কি সৌভাগ্য, তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমার এই অটোরিকশাও চালাচ্ছেন তিনি।
মানে ধর দিবার দর্পণ বয়ো জিত দেখো জিত তোই কঙ্কড় পত্র চাকরি,
সব জায়গাতেই তিনি আছেন। কে বলে খোদাকে চোখে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে ছাড়া সে আর কিছুই দেখে না। এটাই এটাই হলো ভালোবাসার পূর্ব শর্ত। যদি বলেন যে আপনি পেইন্টিং এর প্রশংসা করবেন না কিন্তু পেইন্টারের প্রশংসা করবেন, আপনি আসলে সেই পেইন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না। আপনি পেইন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেইন্টিংটাকে প্রশংসা করতে হবে, তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের। উপনিষদে আছে, ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন, আরো কিছু শ্লোক আছে, উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন।
তম সৃষ্ট্বা তদৈব অনুপ্রাবিশ্যত,
অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভেতরেই প্রবেশ করলেন। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে বসবাস করেন, আর তাই তো দেশে দেশে কবি সাধক সুফিরাও এই দর্শন দিয়ে গান কবিতা তৈরি করেছে। তুমি মানো বা না মানো, তুমি মানো বা না মানো, হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি। এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয়, এগুলো বলেছে ঈশ্বরের প্রেমিক। আর আপনাকে বলছি, শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন। আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে। ঈশ্বরের ধারণাটা আসলে কি? সেটা
সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম,
সত্য অসীম জ্ঞান অনুগ্রহ, এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা। আপনারা এরই মধ্যে ডক্টর জাকির নায়েকের কাছে শুনেছেন, উপনিষদ সম্পর্কে যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ মিল রয়েছে, তবে প্রত্যেকটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন। যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব, তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকব, আর তাহলে আমরা সবাই সত্যিকারে মানুষ হতে পারব, কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান। আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে, হোক সে বৌদ্ধ, জৈন বা সুফিবাদী বা যে কোনো মতবাদের লোক হোক না কেন। ভালোবাসা হচ্ছে সবার উপরে। আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি, আস্তি, ভাতি ও প্রীতি। আস্তি মানে যেটা আছে, ভাতি অর্থাৎ অনুভূতি, আর প্রীতি হল ভালোবাসা। নাম রূপম, নাম এবং রূপ, পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে, তবে সচেতনতা আস্তির পরে সেটা হল ভাতি, অনুভূতি প্রকাশ করে। গীতায় অনুভূতি প্রকাশ করা হয়েছে, বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে, ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন, অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআনে, পবিত্র কোরআনে, বাইবেলেও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে। এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে, আস্তি, ভাতি, প্রীতি,
নাম রূপাত্মকম জগৎ।
এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তারাও আমাকে একই প্রশ্ন করেছিল, আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেবদেবীর পূজা করেন কেন, স্রষ্টা তোমাকে একজনই, আপনি তো বললেন স্রষ্টা একজন। আর আমি আমি তাদের বললাম যে আটা তো একটাই, একটাই চাপাতি, সেটা দিয়ে সামোচা বানালেন, পুরি বানালেন, কচুরি বানালেন, পরোটা বানালেন, কেন, শুধু মজা করার জন্য, শুধু আনন্দের জন্য? তাই আমি শুধু বলতে চাই যে লীলা
একোহম বহুশ্যামা,
আমি হলাম একজনই আবার অনেকজন। তাই প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা, তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা। এটাই হলো আসল কথা। যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই। তা না হলে কবির আর বুলেশ্বর মতো লোকজন, অনেক সুফি লোকে ছিলেন, ঋষি মহর্ষিরা ছিলেন, তাদের ভিতর কখনো মতের অমিল হয়নি।
সব সয়ানে একমত,
ফরিদ বলেছেন,
সব সয়ানে একমত,
যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি, কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আজকে আমাদের সেটাই করা উচিত। তা না হলে ঝগড়া, বিবাদ, বিতর্ক, ঠিক বেঠিক ভুল, মানুষ হিসেবে এগুলো আমাদের অনেক নিচে নামিয়ে দেয়।
ভুলে ভাব মিলে রঘুরায়,
প্রত্যেকটা শিশুর মধ্যে এই সরলতা আছে, প্রত্যেকটা মানুষ জন্মায় এই জ্ঞান নিয়ে, এই নিয়ম, আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আপনাদের কি মনে হয় না? আপনারা বলেন আমি ঠিক বলেছি? দর্শকরা বলুন, আসলে সবাইকে আপন মনে করতে হবে। আমরা সবাই একে অন্যকে জানবো, চিনবো একটু একটু করে, আস্তে আস্তে, ধীরে ধীরে। যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত, এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে, আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি। আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে, যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আলাদা সংস্কৃতি, রীতিনীতি, অভ্যাস। সবাইকে জানিয়ে দিন সবার উপরে রয়েছে একজন, একমাত্র ঈশ্বর, একটি ভালোবাসা। শুধুমাত্র আমার কথাগুলি শুনবেন না, কথাগুলোর পিছনে উদ্দেশ্যটাকেও ভালো করে দেখুন। আর সেটাকে আমি বলি আর্ট অফ লিভিং, উদার হৃদয়। অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক, আপনি সব মানুষকে ভালোবাসবেন।
বসুধৈব কুটুম্বকম,
প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি, আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না, যে একটাই দর্শন। আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, পছন্দ করতে হবে, সাহায্য করতে হবে।
সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম,
মহান সৃষ্টিকর্তা আসলে অসীম।
এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে চার হাত বা চার পা আছে। আসলে চতুর শব্দটা দুটো অর্থ আছে সংস্কৃতিতে, চতুর মানে বুদ্ধিমান, সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ, সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন বিষ্ণুর চারটি হাত রয়েছে, আর সেই চারটা হাতে কি কি আছে? আছে মোট পাঁচটা, চারটা উপাদান। আর বিষ্ণুর গায়ের রং নীল, নীল মানে স্পেস, খোলা জায়গা, যেমন আকাশ কোনো আকার নেই, নিরাকার। যেমন আকাশতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, এই প্রপঞ্চ, এটাকে বলা হয় প্রপঞ্চ, পাঁচটি মূল উপাদান, এই দিয়ে পুরো পৃথিবী তৈরি, পুরো বিশ্বজগৎ। আর প্রাচীন আমলের মানুষেরা এটা লিখেছিল। একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে। আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো, কিন্তু সংস্কৃতিতে পুরে নওয়া অর্থাৎ পুরানা, তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা। তাই পুরানাগুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা, সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া, আনন্দ, সবাই যেন অনুপ্রাণিত হয় সব মানুষকে ভালোবাসার জন্য। সব মানুষ যেটা করে, যেটা বোঝে আর যেটা মেনে চলে, আমি জানি মানুষ যেটা মেনে চলে তার অনেক কিছু ঠিক না, ভালো না। আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সংশোধন করতে হবে, অন্য কেউ এটা করতে পারবে না। হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধরে দেয়া, একইভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও, আর তাদেরও উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধরে দেয়া। তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো। আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে, অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অনু দিয়ে তৈরি করা, আমি বলবো হ্যাঁ। এখন এই অনু পাবো কোথায়? আমি তখন বলবো এই টেবিলে পাবেন, ওই টেবিলে পাবেন, স্পিকারে পাবেন, সবকিছুই তো অনু দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? অনুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, সর্বব্যাপী, তিনি সব জায়গাতে আছেন। একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং একজন অ্যাটমিক বিজ্ঞানী বেদান্তের সব কথার সাথে একমত হবেন। এখানে আপনি পাবেন থিওরি অফ রিলেটিভিটি, স্রষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন, এই বিশ্বজগতের সবকিছু তৈরি হয়েছে তারই নির্দেশে, তার একটি ইশারায়। তার মানে এই বিশ্বজগৎ তারই অধীন। আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, ঈশ্বর আসলে কি, তিনি দেখতে কেমন? ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল, তারপর ছেলেকে বললেন, দেখো ওই যে বাড়িটা ওখানে আছে, তার আগে এখানে কি ছিল? ছেলেটি বলল, খালি জায়গা। বলো বাড়িটা এখন কোথায়? খালি জায়গায়। বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে? সে বলল, কিছুই হবে না, জায়গাটা তখন আগের মতোই থাকবে। বাবা বলল, তোমার আত্মাও এমনি, তুমিও ঠিক এই রকমই, আত্মা আছে, রূপ আছে, সচেতনতা আছে, অবসানও আছে, কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই, যেখানে সবকিছু আছে, সবকিছুই জন্মায়, আবার সেখানে সবকিছুর অবসান হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন,
হেতু ওয়াচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসা,
যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না, এমনকি মনও ঢুকতে পারবে না, আপনার মনে সে নীরব কোনায় কোনায় প্রবেশ করে ধ্যানে বসে যান, গভীরে চলে যান, তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা, সেটাই ভাতি, সেটাই আস্তি, সেটাই প্রীতি। আসলে আমাদের একত্রিত হতে হবে, আরো বেশি বেশি করে সম্মেলন করতে হবে। আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না, কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না। যদি কাউকে গিয়ে বলেন তুমি গণেশের পূজা করছো কেন, সে কথা শুনবে না, কারণ এটা হচ্ছে তার একান্ত বিশ্বাসের ব্যাপার, কয়েকশো বছর ধরে এটা চলে আসছে। যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন,
অজম নির্বিকল্পম নিরাকারমেকম নিরানন্দমানন্দ মদ্বৈত পূর্ণম পরম নির্গুণম নির্বিশেষম নিরীহম পরব্রহ্ম রূপম গণেশম ভজে মাম।
পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার, তুমি সর্বব্যাপী, তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই। তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব, কিন্তু কিভাবে খেলা করব? আমাকে যে উপহার দিয়েছ তোমাকেও তাই দেব। তুমি আমার চারপাশে চন্দ্র সূর্যকে রেখেছ আর আমি ছোট্ট প্রদীপ জেলে ভক্তি জানাতে তোমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াব। তুমি আমাকে জীবন দিয়েছ, এখন আমি তোমার সাথে খেলবো, ভক্তি জানাবো। এটাকে সিরিয়াসলি নিলে চলবে না, এটা স্রষ্টার সাথে ভক্তি সহকারে খেলা করা। এটা হলো আনন্দ, আনন্দকে প্রকাশ করা, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণতা। আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি। আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল, আমরা কাউকে ফুল দিই কেন? শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য। রওশন বেগ সাহেব উঠে এসে আমাকে ফুল দিলেন, কেন? তার মনে হয়েছিল গুরুজি এসেছেন, ওনাকে কিছু উপহার দেওয়া উচিত। আর এটা হলো বিনিময়, অনুভূতি বিনিময়, কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না, যায় কি? তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি। যেমন দেখুন মুসলমানেরা মক্কায় গিয়ে পাথর ছুড়ে মারে শয়তানের উদ্দেশ্যে, এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি, শয়তান দূর হয়ে যাবে। এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান, আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে, মুসলমানরা গণপতি নিয়ে বলতেই পারে। এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে, সমস্যা বাড়বে, প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না। এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ, অন্য কারো আচার অনুষ্ঠান নিয়ে সমালোচনা কখনো করবেন না, এটা উচিত নয়। যদি তারা আপনার কাছে আসে জ্ঞানের জন্য, শুধুমাত্র তখনই আপনি কিছু বলতে পারেন। তা না হলে সবাই বলতে থাকবে যে তারা যেটা করছে সেটাই হচ্ছে সঠিক, আর সব মানুষকে একতাবদ্ধ করা আসলে সম্ভব নয়, যদিও আমরা চেষ্টা করছি। এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে মূর্তি পূজারীদের সমালোচনা করবেন না, কেননা এই দেশে হাজার বছর ধরে তাদের এই ধর্মীয় রীতিনীতি চলে আসছে। যেটা করতে পারি তাদের কাজটাকে শ্রদ্ধা করতে পারি, আর যখন একে অন্যকে শ্রদ্ধা করব তখন একটা বিশাল পরিবর্তন আসবে আমাদের এই সুন্দর সমাজে। আত্মবিশ্বাস, বিশ্বাস আসবে তখন, কেউ ভাববে না যে আপনি তাদের বিপক্ষে রয়েছেন। আমাদের সব মানুষকে একত্রিত করতে হবে, আর এভাবেই আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সবচেয়ে বড় সেবক হতে পারি। অহিংসা, অহিংসাকে রাখতে হবে সবার উপরে, সবার আগে। যোগশাস্ত্রে আছে মানবদেহে আটটা প্রত্যঙ্গ আছে, যদি আপনারা যোগ পাতাঞ্জলি পড়েন তাহলে বুঝতে পারবেন যোগসূত্র এটা এখন আধুনিক, যে কোনো ধর্মের লোকই এটা করতে পারে। একটু আগে ডক্টর জাকির আল্লাহর যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আসলে ঈশ্বর কে? কায়া ক্লেশা, যার ভিতরে কোন রকম ক্লেশ নেই, যন্ত্রণা নেই, সমস্যা নেই, যার কোনো আকার নেই, হৃদয়ে সেই সচেতনতাই হলেন ঈশ্বর। মহর্ষি পাতাঞ্জলি যোগসূত্রে একথাই বলেছেন। তিনি আরো বলেছেন যে ইয়ামা, যার অর্থ অহিংসা, তিনি বলেছেন শান্তির কথা, সত্যিয়া অর্থাৎ সত্যি, আস্থে অর্থাৎ কারো কাছ থেকে কিছু চুরি করো না, ব্রহ্মচারিয়া একগুইনি, অপরিগ্রহ অর্থাৎ কাউকে কখনো লজ্জিত করা যাবে না। আর এই ইয়ামা, নিয়ামা, প্রাণায়ামা, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই আট প্রত্যঙ্গের কথাই যোগসূত্রে বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আর এতে করে অনেক উপকার হবে আমাদের পৃথিবীর সব মানুষেরই। দেখেন আপনার নিঃশ্বাসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরকে ভালো করতে পারেন, আপনি আপনার মনকে ভালো করতে পারেন। আপনার মনের সব নেতিবাচক ধারণা দূর হয়ে যায়, আপনি যখন প্রার্থনায় বসেন, নামাজে বসেন, আপনার মন সব জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু যদি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন আপনার মন তখন পথ খুঁজে পায়, ফলে আপনি থাকবেন একবারে খাঁটি বন্ধুর মতো। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এইসব ব্রিদিং টেকনিক আর ব্যায়াম শিখেছে, যদিও এটা অনেক অনেক প্রাচীন জ্ঞান। আর এই ব্যায়াম ও টেকনিক তখনই শেখানো হতো যখন শিক্ষার্থী আসলে মনোযোগী আর বুদ্ধিমান হতো এটা ভালোভাবে বোঝার জন্য। আমার ধারণা এটা এতই উপকারী জ্ঞান যে পৃথিবীর সব মানুষের কাছে এটা পৌঁছানো উচিত, আর প্রত্যেক মানুষই এটা দিয়ে উপকৃত হবে। তাদের ধর্ম যাই হোক না কেন, আমি পৃথিবীর সামনে প্রণায়াম আর যোগের দরজা খুলে দিয়েছি, বলেছি এটা কোনো ব্যাপার নয়। আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আপনার নিঃশ্বাস নিয়ে। নিঃশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে, নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত অচঞ্চল হয়ে যাবে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট নিমহান্স অনেক রিসার্চ করছে। আমরা যখন গেলাম ইরাকে, দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তারা রাতে ঘুমোতে পারছে না, আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে স্টেরয়েড আর প্রোজাক, যাতে তারা রাতে ঘুমোতে পারে। আমরা তাদেরকে অতি সহজ নিঃশ্বাসের ব্যায়াম শিখিয়ে দিলাম, ফলশ্রুতিতে দ্বিতীয় দিনের মধ্যেই বেশিরভাগ রোগী এই সমস্যা কাটিয়ে উঠল। অনেক মানুষই ছিল তারা বলছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না, আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না। এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে, পাকিস্তানেও একই ফলাফল। তাহলে যদি পৃথিবীর কোনো ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে, আমরা কেন সেটা গ্রহণ করব না? আমরা উগ্রপন্থী হয়ে বলবো না এটা আমার ধর্ম না, এটা তোমার ধর্ম না, না। ভালো জ্ঞান ইউনানির কথা আমরা বলতে পারি, এটার উৎপত্তির সাথে ইসলামের যোগসূত্র আছে আমরা বোধহয় সে কথা জানি। ইউনানি ওষুধ সবার জন্যই ভালো, একইভাবে চাইনিজ ওষুধ, আকুপাংচার আর আকুপ্রেশার সব মানুষের জন্যই ভালো। তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি, পৃথিবীর যে কোনো দেশের প্রযুক্তি নিতে পারি, পৃথিবীর যে কোনো দেশের গাড়িতে চড়তে পারি, পৃথিবীর যে কোনো মিউজিক শুনতে পারি, তাহলে কেন আমরা জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না? এই জ্ঞানকে ছড়িয়ে দেয়া এখন অপরিহার্য হয়ে পড়েছে। এখন পৃথিবীতে সবাই হিংসাত্মক হয়ে উঠেছে, এখন এরকম শান্তির উদ্যোগ দেখে আমার বেশ ভালোই লাগছে। এই বিশাল আয়োজন, প্রত্যেক মানুষের উচিত অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানা। আমাদের এটা বললে হবে না যে আমার ধর্মই হচ্ছে উপরে আর তোমার ধর্মটা একটু নিচে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ঈশ্বর মানেই হচ্ছে ভালোবাসা, আস্তি ভাতি প্রীতি। আসুন আমাদের মধ্যে আমরা সাদৃশ্যটা খুঁজে বের করার চেষ্টা করি আর পার্থক্যটা নিরূপণ করি। এই কাজ করার জন্য আমাদের একই ধর্মাবলম্বী হবার কোনো প্রয়োজন নেই, আমরা আলাদা থেকে এই কাজ স্বচ্ছন্দে করতে পারি। আমরা একে অন্যকে শ্রদ্ধা করব, এটাই এখন থেকে আমাদের মূলনীতি হোক। আর মানুষকে অহিংসার বাণী শেখানোর কোনো বিকল্প নেই। আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মে অনুমোদন দেয়নি, কোনো ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না, আর আমাদেরকে অহিংসার পথেই চলতে হবে। আপনাদের কি ধারণা বলুন, আপনারা কি একমত হচ্ছেন? আচ্ছা, আমার সময় কি শেষ হয়েছে নাকি আরো সময় বাকি আছে? আসলে আমি এত বেশি কথা বলি না, আপনাদের কাছে এসে অনেক বেশি বলে ফেললাম। আমার তাহলে এখনো 33 মিনিট বাকি আছে। প্রাণ খুলে হাসতে শিখুন, আসলে আরো বেশি বেশি হাসি, সেই সাথে আমরা ক্রোধকে দুষ্প্রাপ্য করে তুলি। আমরা সবাই খুব সহজেই রেগে যাই, আর সেই সাথে হাসিও খুবই কম। আমাদের এই অভ্যাসটা বদলাতে হবে, বেশি বেশি করে হাসুন। আপনার ক্রোধকে একেবারে দুষ্প্রাপ্য করে ফেলুন, ক্রোধ আসবে মাঝে মধ্যে দুই একবার। আপনি বলতে পারেন যখন দেখবো অন্যায় হচ্ছে তখনই আমি রেগে যাব, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে শুধু ক্রোধটাই রাখবেন না। সুবিচারে কথা বলে আমরা সবাই যদি রেগে যাই তখন কি হয় জানেন? আমরা বিচার বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলি। আমাদের মানসিক অবস্থা ঠিক করে আমাদের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ আর প্রকাশের ভঙ্গি। আপনি মানসিকভাবে ক্লান্ত থাকলে দৃষ্টিভঙ্গি আলাদা রকম হবে, যদি সংকীর্ণ মনের হন দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যেতে পারে, এমনকি কেউ শুভেচ্ছা জানালেও আপনি মনে করবেন যে সে আপনার শত্রু। সেজন্য সবার আগে আপনাকে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে, আর তাই সবচেয়ে খারাপ অপরাধীও অন্তরের দিক থেকে একজন সুন্দর মানুষ হতে পারে। অপরাধীকে ঘৃণা করবেন না, আমরা যাদের অপরাধী বলে ডাকি এমন একজনের সাথে কথা বলেন, মনের ভিতর থেকে সে খুব ভালো মানুষ। অনেক দিন ধরে মানসিক ক্লান্তি আর টেনশনের জন্য সে অপরাধ করেছে, তাদের প্রতি সমবেদনা থাকতে হবে, তাদেরকে আপন ভাবতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। অপরাধকে ঘৃণা করুন, অপরাধীকে নয়। ঈশ্বরের মানে এমন কিছু না যে তিনি ওখানে কোথাও বসে আছেন আর আপনাকে বিভিন্ন বাণী দিচ্ছেন। তিনি আসলে বিশ্বজগতের সব উপাদান,
সর্বং কলবিদম ব্রহ্মা।
এই বিশ্বজগতের সবকিছুই ব্রহ্মা, সবকিছু ব্রহ্মাকে দিয়ে তৈরি, সব ব্রহ্মা।
সর্বং খলু ইদম ব্রহ্মা,
সবকিছু এই বিশ্বজগতের সবকিছু অণু দিয়ে তৈরি, তরঙ্গ দিয়ে তৈরি। আর এই তরঙ্গের কোনো নাম নেই, কোনো আকার নেই, তারপরও তাকে অনেক নামে আর আকারে ডাকা হয়ে থাকে। সৃষ্টিকর্তা মানে হচ্ছে বিশাল জ্ঞানের ভাণ্ডার, আর এই অসাধারণ প্রাচীন জ্ঞানের জন্ম হয়েছে এই দেশে, এই ভূখণ্ডে। সময়কে হারিয়ে দিয়ে এই জ্ঞান এসেছে, আর ইন্ডিয়ান হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে পারি। অনেক সুফি এই দেশে জন্মেছেন, তারাও বলেছেন, অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে। সৎপথের সন্ধান দিতে ইরান থেকে অনেক জ্ঞানীগুণী এই দেশে এসেছেন, আর এই দেশের মানুষ সুফিদের সম্মান করে। শুধু তাই নয়, সম্মান করে ঋষি মহর্ষিদেরও। সবাইকে শ্রদ্ধা করতে হবে, সেই জন্য বলেছি
মাতৃ দেব বাবা,
মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো।
পিতৃ দেব বাবা, সি
তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো।
আচার্য দেব মনস্বর,
এখানে দেব মানে কি? দেব মানে আমাদের ঈশ্বর নয়, দেব মানে আলো। মা আপনার জন্য আলো, বাবা আপনার জন্য আলো, তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন। তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথা একমত হবেন, হতেই হবে, আসলে তারা করেছেন আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে। ডক্টর জাকির নায়ক যত বেশি জানেন, আমি আসলে অতটা জানি না, আমি শুধু এই জানি যে
তো ঢাই অক্ষর কে অক্ষর ওয়ালে হ্যাঁ সবকো গলে লাগাতে, কুছ মান কে চলো কুছ জান কে চলো, প্রেম সে সবকো গলায় লাগাতে চলো, প্রেম কো সব প্রেম সে সবকো গলে লাগাতে চলো, জীবন কা ইয়ে হাম সূত্র বানা লে।
আসুন এখন থেকে এটাই আমাদের মূল নীতি হোক। আমরা কিছুটা বোঝার চেষ্টা করি, আপনি বিশ্বের সবকিছু বুঝতে পারবেন না, সবকিছু পড়ে শেষ করতে পারবেন না। আসুন আমরা কিছুটা বোঝার চেষ্টা করি, আসুন বিশ্বাস যাই হোক না কেন, আমরা যা বিশ্বাস করি সেটা ঠিকই থাকবে। আসুন আমরা সবাইকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি, আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি।
সংঘচ্ছদ্বম সম্বদদ্বম সম্ভো মনাসি জানতা,
ঋগ্বেদের একেবারে শেষে বর্ণিত আছে, আসুন একসাথে হাঁটি, আসুন আমরা একত্রিত হই। এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। এক ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না, তবে মনে হয় আমার যা বলার ছিল সবই বলে ফেলেছি। চমৎকার, এখানে এসে খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে।
এখন মঞ্চে আসছেন ডক্টর জাকির নায়েক। শ্রী শ্রী রবিশঙ্করজির কথার উত্তরে এখন তিনি শ্রোতাদের সামনে বলবেন।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যুহুকা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর, এছাড়াও আমার শ্রদ্ধেয় গুরুজন এবং ভাই বোনেরা, আবারও আপনাদের ইসলামী নিয়মে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর আল্লাহর সুখ শান্তি এবং দয়া বর্ষিত হোক। ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা। আজকের আলোচনার বিষয় হল হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে। যেহেতু আমি এসেছি রবিশঙ্করজির উত্তর দিতে, তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ হল শান্তি। এটা সব মুসলমানের কর্তব্য, সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া। যে এটা করে না সে মুসলমান নয়। শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে সবাইকে ভালোবাসো। আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি ওনার যে কথাগুলোর সাথে আমি একমত সেগুলোর জন্য।
আমাকে ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নেই।
একদম ঠিক। তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম। আপনি আপনার বক্তৃতায় ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলোতে আমাদের একমত হওয়া উচিত। আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম, আমাদের এবং তোমাদের ভেতরে সাদৃশ্যগুলো লক্ষ্য করো। প্রথম সাদৃশ্য কি? তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্য। তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি, সেটা হলো
আল্লাহ নাউদা ইল্লাল্লাহ,
যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি। তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নেই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে। আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা হাত মেলাই। তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে, তারপরও আমি এখানে এসেছি, কারণ আমি তাকে ভালোবাসি, আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত। কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি, বলা হয়ে থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয়। কখনো কখনো মানুষকে শুধরে দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি। চিন্তা করেন, একটা শিশু কোনো কথা বলল যেটা ভুল, সে একটা বিল্ডিং থেকে লাফ দিতে যাচ্ছে দশতলা থেকে, আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি এগিয়ে যাও, কারণ আমি তাকে ভালোবাসি। যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো, আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি, এটা আমার আকাঙ্ক্ষা যে তার আন্তরিকতায় কোনো সন্দেহ নেই। তার উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানদের একত্রিত করা। কিন্তু যারা আমার মতো খোলা মনের না, তারা গুরুজির কথা ধরতে পারেন। তাই যেহেতু আমি গুরুজিকে ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর, সেজন্যই আমি এই পয়েন্টগুলোর কথা বললাম। আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন, তিনি রেগে যাননি, কারণ আমি তাকে ভালোবাসি।
আমিও ভালোবাসি।
শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, কে বলে যে খোদাকে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে সব জায়গায় দেখা যায়। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে
সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাল হক,
আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্বজগৎ এবং উহাদের নিজেদের মধ্যে, যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য। আল্লাহ বলেছেন তিনি তার নিদর্শনাবলী দেখাবেন। আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায়, তিনিই সৃষ্টিকর্তা। যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে, যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি। তাই দিওয়ানা নয়, আল্লাহ বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে, তিনি তার নিদর্শন দেখাবেন। শুধু দিওয়ানা নয়, প্রত্যেকটি মানব সন্তানের কাছে আল্লাহ কথা দিয়েছেন তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে সুদূর আকাশ পর্যন্ত, তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য। তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন, কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয়। তাই দিওয়ানা আল্লাহকে দেখে তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে তারা অথবা চাঁদ আল্লাহর প্রতীক, যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন। কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচণ্ড তাপ বিকিরণ করে, বাস করার অনুপযোগী, তিনি তার বইয়ে লিখেছেন। চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয়, তাই এটা একটা প্রতীক। ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক, চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না, এটা হলো পাকিস্তানের প্রতীক। এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না, এটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ। এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাঁহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস, সূর্য এবং চন্দ্র, কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না, সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন। যখন আল্লাহ তাআলার নিদর্শনগুলির কথা বলা হচ্ছে, পবিত্র কোরআন অনুযায়ী সূর্য আল্লাহর নিদর্শন, এমনকি চাঁদও, তারা কথা বলা হয়নি,
তবে আমরা ভালোবাসবো সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয়, ইবাদত করব সৃষ্টিকর্তার তার সৃষ্টির নয়। শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না, আমি তার সঙ্গে একমত। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে নিন্দা করিও না, গালি দিও না, আল্লাহকে ছাড়া যাহাদিগকে তাহারা ডাকে, কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে, গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমি তার সঙ্গে একমত। কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছেন, যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে 2+2=3, 2+2=4, 2+2=5, আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি। বরং আমি বলবো আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি 2+2=4 এটাই ঠিক, বাকি সবগুলো ভুল। কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে, এই নাও 2 টাকা, এই যে 1 টাকা, এবার আমাকে 4 টাকা দাও। এই নাও 2 লক্ষ টাকা, এই যে আরো 1 লক্ষ টাকা, এবার আমাকে 4 লক্ষ টাকা দাও। আমি তাকে শুধরে দেবো কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে পছন্দ করি। আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আল ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
বকুল জাল হাক্কু মাযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা,
যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, হাসিকে সহজলভ্য করবেন না, ক্রোধকে দুষ্প্রাপ্য করুন। আমি বলি হাসিকে ফ্রি করে দিন, হাসিকে একদম ফ্রি করে দিন। আমরা ভালোবাসবো প্রত্যেক মানুষকে, তাদের সাথে হাসি মুখে কথা বলবো, তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি, যেহেতু তারা আমাদের আপন, যেহেতু আমরা একে অন্যের ভাই, একই সৃষ্টিকর্তায় আমাদের স্রষ্টা, এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না, তাকে ঠাট্টা করব না, তবে শুধরে দেব। যদি আমার কোনো সন্তান ভুল করে আমি তাকে বলবো না, যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না, যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে শুধরে দেব, যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না, কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ। একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন, এছাড়াও তিনি আরও উদাহরণ দিয়েছেন, সেগুলো যুক্তি। এজন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে, আধ্যাত্মিকতার একটি দাবি হল বিশ্বাসযোগ্যতা, এমনকি আমার মতো যুক্তিও দাবি করে। এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না, তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে বলতে চাই যে তিনি হয়তো এই বইটা পড়েছেন আগে, পবিত্র কোরআনের অনুবাদ, আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব। এই বই, এই অনুবাদটা হল নিজের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন। আমি আর 2 মিনিট কথা বলব। এই বই, এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী। আর আজকের বিষয় হল ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে, সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি। আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি। শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি, আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী। আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী, সেজন্যই আপনারা এসেছেন। আর এই বই পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আমি বলবো জীবন দর্শনের উপরে সবচেয়ে সেরা বই। এ কথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে। আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে, কারণ তাকে ভালোবাসি, তাকে আমন্ত্রণ জানাই আর্ট অব লিভিং এর এই ক্লাবে। আমরা 1,30,00,000 মুসলমান আছি, আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অব লিভিং এর এই ক্লাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি আমার কথা এখনই শেষ করব পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম,
যে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ধারণের উপায়, একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে, সেটা হলো শান্তি অর্জন করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে ওয়াখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন মঞ্চে আসবেন শ্রী শ্রী রবি শঙ্করজি। আগে ঠিক করা ছিল না, তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ডক্টর জাকির নায়েকের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরো তিন মিনিট সময়।
আপনারা জানেন আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি। আমরা প্রায় ভাবি যে আমরাই ঠিক পথে আছি, তাই অন্যদেরকেও আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি। আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয়। শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারব। আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাভ দিয়ে পড়ছে, এখন সন্তান চায় না যে বাবা তার সব ব্যাপারে নাক গলাক। আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন? আমরা এসব কুতর্ক করব না, বিভিন্ন যুক্তি দেব না, বলবো না যে একমাত্র আমরাই ঠিক। প্লিজ, আমাদের এমনটা করা উচিত নয়। আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে, তাদের ধর্ম নিয়ে, কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানোর। আসুন আমরা আগে নিজেকেই বদলে ফেলি, আসুন আগে সবাইকে ভালোবাসি, আসুন আমরা অনুভব করি স্বর্গের সুখকে, আসুন আমরা শর্তহীনভাবে ভালোবাসি। একবার একটা কনফারেন্স হয়েছিল ডাক্তারদের, ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল। তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন। এখন বুঝলেন তো ব্যথাটা কি? আপনাকে আগে ব্যথা অনুভব করতে হবে, তা না হলে আপনি ব্যথা সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে। ব্যথা অনুভব করা কিন্তু আলাদা, আসল কথা হল ব্যথাকে অনুভব করতে হবে। একইভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের সম্পূর্ণ নিজের ব্যাপার, অন্য মানুষের কথায় আধ্যাত্মিকতা অর্জন করা যায় না। আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি, তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে। আমি বলবো যে একজন রজনীশ তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে, তবে এতে প্রলুব্ধ হবেন না, কারণ এমন দু একটি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায়। এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না। এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম। শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ, বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটাই ঈশ্বরের চূড়ান্ত বাণী। তাহলে এই পার্থক্যটা সব জায়গাতে আছে, আমরা তাতে শ্রদ্ধা করব, আমরা ভালোবাসব, একেবারে অন্তর দিয়ে, মুখের কথায় নয়। মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি, এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা, অন্তরের কথা এটা নয়। কোনো মতামত দেবেন না প্লিজ, আমরা কোনো নিজস্ব মতামত দেব না, তবে আমরা ভালোবাসব পুরো মানব জাতিকে। আসুন আমরা ভালোবাসি, আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ, কোনো ভায়োলেন্স চলবে না। যদি সন্তান লাভ দিয়ে পড়তে চায়, আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ের উপর না পড়েন, তাহলে সন্তান মারা যাবে। আপনার উদ্দেশ্য সন্তানকে রক্ষা করা, তাকে হত্যা করা নয়, কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর, আপনার সন্তান কিন্তু মারা যাবে। আসুন চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না। ওম শান্তি শান্তি শান্তি।
থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্করজি আপনার বক্তৃতার জন্য। আমাদের সামনে এই দুইজন শ্রদ্ধেয় বাকপটু এবং জ্ঞানী বক্তা এতক্ষণ তাদের বক্তৃতা দিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে হিন্দু এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলির আলোকে। তারা দুজনই বেশ বিচক্ষণতা এবং আন্তরিকতার সাথে বক্তৃতা দিলেন। তারা কত ভালো বলেছেন আমি চেয়ারম্যান হিসেবে সে কথা বলব না, কারণ এখানে আমার নিরপেক্ষ থাকাই উচিত। চেয়ারম্যান হিসাবে সেটাই আমার দায়িত্ব। এখানে সেই বিচারের ভার আমি দেব দর্শক আর শ্রোতাদের। তারা যা বুঝেছেন, যে তথ্য তারা পেয়েছেন, যে যুক্তি তারা শুনেছেন, আপনাদের বুদ্ধি দিয়ে আর মানুষ হিসাবে যে বিবেচনাবোধ আপনাদের আছে সেটা দিয়ে আপনারা বিচার করবেন। আর আপনারাই ঠিক করবেন, আপনারা শিখবেন এবং বিচার করবেন। এই দুজন বক্তা যে বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন সেটা। এবার আমি শুরু করব মূল অনুষ্ঠান। এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব, যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন, যাতে করে এটা শুধু বক্তৃতার অনুষ্ঠান না হয়, যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন, বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন। এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরার, আপনার মনের প্রশ্নটি করার, উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি, যেহেতু আমাদের হাতে সময় বেশ কম, তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর। অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং সহজভাবে বলুন। আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর 5 থেকে 6 মিনিটের মধ্যে দেওয়ার জন্য। সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্বটি আকর্ষণীয় ও শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন, যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরও যথাযথ উত্তর দিতে পারেন। প্রথমেই প্রশ্ন করছেন বামপাশের মাইকের সামনে যিনি রয়েছেন, প্রশ্ন করছেন শ্রী শ্রী রবিশঙ্করজিকে।
আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন ইলিয়াস, আর আমি একজন দায়ী, ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই। আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে, ডক্টর জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে, আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না? আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি।
উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না, অবশ্যই আমি একমত।
দ্বিতীয় প্রশ্ন করবেন ডান পাশের জন ডক্টর জাকির নায়েককে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর জাকির। আমার নাম সিকান্দার আহমেদ সাইগল, আমি একজন ব্যবসায়ী। আপনার কাছে আমার প্রশ্ন হল, এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা? হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দ্য কমন থ্রেড, লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর, পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে। কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম 20 বছর আগে, আর আমার বাবা বেদ বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি, আর আমিও তাকে অনুসরণ করছি, আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি। আমি বই নিয়ে গবেষণা করি, সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্করজি। বইটা পড়তে যেয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর, কখনো এটা বলছে কখনো ওটা, বইটা বেশ বিভ্রান্তিকর। তিনি কি বলতে চাচ্ছেন?
ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে, বইটা বেশ বিভ্রান্তিকর। এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল, আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে, সেজন্য বইটা লিখেছিলেন। আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন, আর বইটাতে বেশ কিছু ভুল আছে, আর তিনিও সেটা স্বীকার করেছেন। যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘণ্টাখানিক সময় লাগবে। তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি। তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন 6 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান। ধ্যান মানে উপাসনা, রামাম মানে হৃদয়ের উজ্জ্বলতা। তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ উপাসনা করার মাস এটা, যেটায় আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না। রমজান এটা একটা আরবি শব্দ, যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে, যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে। ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস, তখন থাকে গ্রীষ্মকাল, এভাবে নামটা এসেছে। তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে, আমি একেবারে একমত না। সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ, ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে, যার অর্থ উপাসনা করা, আর যাজা থেকে, যার অর্থ ঈশ্বরের কাছাকাছি, তাহলে এর অর্থ উপাসনা করা। তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না, এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না। উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাত। নামাজ একটা ফার্সি শব্দ, ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয়, এটা ইসলামিক শব্দ না। নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা, এটা কোনো ইসলামিক শব্দ না, আরবি শব্দও না। এরপর যদি আরও দেখেন, শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গারবা এবং গ্রহ থেকে, এক কথায় গাহবাহ। আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে। কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে, যার অর্থ ফোলানো। এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ, কাবাতুল্লাহ, কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ। তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে, আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয়। এছাড়া এই বইয়ে আরো বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ, কালো পাথর, যেটা রয়েছে কাবা শরীফের পাশে, এই শব্দটার মূল সঙ্গে আসওয়াতা, যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ। এটা তো আমি একমত না। হাজরে আসওয়াদার উৎপত্তি আরবি শব্দ হাজর থেকে, যার অর্থ পাথর। আসওয়াদা মানে কালো, কালো পাথর। এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না, এটা আরবি শব্দ, এর মূল শব্দগুলো আরবি ভাষায়। এছাড়াও আরো অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে যেগুলো ঠিক না। যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সৎ ছিল, তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর 11-তে 12 নম্বর অধ্যায়ে মৃতদেহ সৎকারের ব্যাপারে,
আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না। এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি, আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন। আমি হয়তো খুব বেশি জানতাম না, তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে। বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই, ভাবার দরকার নেই, তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে। এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার কোনো রকম সমাধান হবে না। একটা বিষয় মনে রাখতে হবে, ডেনিশ কুকি খাওয়ার জন্য ডেনিশ হতে হবে না, সব জায়গা থেকে শিখুন। আর একই সাথে অনুরোধ করছে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না। আমি এই বইটা মাত্র 3 দিনে লিখেছিলাম, আমি জানি, ভালোভাবেই জানি আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি। এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি। তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো, সেটা যেন আমাদের হৃদয় বা মনে গেঁথে না যায়। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? বইটাকে বাদ দিন, পড়ার দরকার নেই। আমি নিজেও জানি বইটাতে ভুল আছে, এর জন্য এই দ্বিতীয় কপি বের করা হয়নি, এটা একবারই ছাপা হয়েছিল। সব মানুষকে একত্রিত করতে হবে, এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য। এটা কোনো পাণ্ডিত্যের বই না, আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখেও তা বারবার অনেকবার করে বলেছি। বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো, তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে। আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আমি আমাদের বক্তাদের আবারও এই অনুষ্ঠানের কিছু নিয়মকানুন মনে করিয়ে দিতে চাই। প্রত্যেক বক্তাই 5-6 মিনিট সময় পাবেন তাদের কাছে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এখানে অনুরোধ করব, এই যেমন এখানে 1.5-2 মিনিট বেশি লাগলো, এতে বেশ অসুবিধা হয়ে যায়, যদিও আমার সামনে একটা স্টপ ওয়াচ রয়েছে, কত সময় বেশি বা কম গেল সেটা হিসাব করার জন্য, এতে করে আমার হিসাব রাখতে সমস্যা হয়। আমি আমাদের বক্তাদের অনুরোধ করব, আমরা নিয়ম মেনে চললে অনুষ্ঠানটি এই স্বল্প সময়ের মধ্যেই আরো ফলপ্রসূ হবে। আমি শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরল করবেন। শেষ ভদ্রলোক প্রশ্ন করতে গিয়ে প্রায় 10টি সেন্টেন্স বলেছেন, প্রশ্নটা মাত্র 4টা সেন্টেন্সে বলতে পারেন। এখানে আমরা প্রায় 2-3 মিনিট সময় নষ্ট করলাম। আমি আরও 2-3 মিনিট সময় দেব ডক্টর জাকিরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি বক্তাদের অনুরোধ করব যে প্রশ্ন করা হয়েছে শুধু সেটার উত্তর দেওয়ার জন্য, আপনি এই সময়ের মধ্যেই পরের উত্তরটার সাথে আগের উত্তরটাও দিতে পারেন। থ্যাংক ইউ।
শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন, আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি, খুবই ভালো কথা, এজন্য তাকে ধন্যবাদ জানাই। যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান, আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে, বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে, খুব শিগগিরই বইটির লক্ষ্য কপি ছাপানো হবে। আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি, নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে, এতে সঠিক উদ্ধৃতি আছে, আশা করি আমাদের কারো অনুভূতিতে এই আঘাত লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।
এবার প্রশ্ন করা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে মহিলাদের মধ্য থেকে। 3 নম্বর মাইক।
আসসালামু আলাইকুম, আমার নাম আসিয়া সামিরা হাসিব, আমি একজন কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিড সিসকো সিস্টেমস। আমার প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্যে। তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন, অন্যদের না বদলানোর কথা বলেছেন, এছাড়াও তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন। আমি তার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার একটা বিষয় পরিষ্কার করতে ওনার উত্তরটা জানা দরকার। পৃথিবীতে আজকের দিনে আমরা প্রায় শুনি যে আত্মঘাতী বোমা হামলা, সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি কথা। এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরও কিছু উদ্দেশ্য আছে, তাই তার উদ্দেশ্যকে আমার শ্রদ্ধা করতে হবে। তাহলে আপনি যেহেতু বললেন যে সবাইকে ভালোবাসতে হবে এবং আমিও তাকে ভালোবাসব, এছাড়াও আপনি যুক্তি ব্যবহার করতে নিষেধ করেছেন, তাহলে সে যে ভুল কাজ করছে এটা বলার কোনো অধিকার আমার নেই। এই ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ।
আপনাকে ধন্যবাদ। আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি, প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলেছি কুতর্ক করবেন না, ভুল যুক্তি ব্যবহার করা যাবে না। আর যুক্তি প্রদান করে একমাত্র কথা নয়, হ্যাঁ আপনি অবশ্যই আত্মঘাতী হামলাকারী বা সন্ত্রাসীকে থামাবেন, তারা মনে করছে শুধু তারাই ঠিক, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক, আর শুধুমাত্র তাদেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে, অন্য মানুষ বা অন্য কোনো ধর্মবিশ্বাসের ভিত্তির উপর তাদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই। তারা এতই উগ্রপন্থী যে তাদেরকে এই পথ থেকে অবশ্যই থামাতে হবে। আমি কখনো বলিনি যুক্তি ব্যবহার করবেন না, আমি বলেছি এমন যুক্তি দেবেন না যাতে মানুষ আলাদা হয়ে যায়। ভুল যুক্তি ব্যবহার করে কাউকে কখনোই দোষারোপ করবেন না, মানুষকে দোষারোপ করার জন্য আমরা আসিনি। সবচেয়ে বড় অপরাধীরা বর্তমানে যারা কারাগারে শাস্তি ভোগ করছে এমন 125,000 কয়েদি আমাদের প্রোগ্রাম ফলো করছে, ব্রিদিং এক্সারসাইজ, সুদর্শন ক্রিয়া, দেখবেন তাদের ভেতরে এবং জীবনে কি পরিবর্তন এসেছে। তাই আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনোই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না, আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না, বলছি না তাদের কিছু শেখাবেন না, না আমি এমন কথা বলছি না, তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনোই অশ্রদ্ধা করবেন না, এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ।
এর পরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে ডক্টর জাকিরের কাছে।
হ্যাঁ, আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়কের কাছে। তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবি শঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। ধন্যবাদ শ্রী শ্রী রবি শঙ্করজি। আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে?
বোন, আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না। আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব, তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের 26 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী। তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক হচ্ছে 5-6। গুরুজি, এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন, এটা একদম খাঁটি, এটা পুরোপুরি ঠিক, আমি আপনার সাথে পুরোপুরি একমত। নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন, শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে, আর সেটা হল ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5-6। আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে, আপনি যা বলেছেন তা 100% কারেক্ট। আমি আরো বলি, রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি, যদি আপনি ভবিষ্য পুরাণা পড়েন পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5-8, এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন, একজন বিদেশি, অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া, তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে অর্থাৎ সাহাবাগণ, এবং তার নাম হবে মুহাম্মদ, আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন, ও মানব জাতির গর্ব, ও আরবের অধিবাসী, সংস্কৃত শব্দটা হল মরুস্থল, সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে, একটি মরুভূমি থেকে, এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো উল্লেখ আছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10-27, যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে, এবার আরো শক্তিশালী শত্রু আসছে, আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম মোহাম্মদ, যাতে করে মানুষজন ঠিক পথে থাকে, এবং ও রাজা, তুমি পিশাচদের রাজ্যে কখনো যেও না, আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব। অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন, এজন্য যে আর্য ধর্ম অর্থাৎ সত্যের ধর্ম যেন টিকে থাকে, আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব, আমার অনুসারীদের সুন্নতে খাতনা দেয়া থাকবে। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা খাতনা করেন, তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না, সিন্ডিও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটা বিপ্লব সৃষ্টি করবে, তাদের ইবাদতের সময় আজান দেবে, তারা সব সময় হালাল প্রাণী খাবে, তবে শুকরের মাংস খাবে না। আর কোরআনে 4 জায়গায় উল্লেখ আছে, সুরা আল বাকারার 173 নম্বর আয়াতে, সুরা আল মাইদা 3 নম্বর আয়াতে, সুরা আল আনামের 145 নম্বর আয়াতে এবং সুরা আল নেহালের 115 নম্বর আয়াতে, যে আপনারা শুকর খাবেন না। আরো উল্লেখ আছে যে তারা নিরামিষভোজী হবে না, আমিষভোজী হবে, তাদের বলা হবে মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 1 অধ্যায় 3 শ্লোক 21-23। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 127 নম্বর অনুচ্ছেদের 1-14 পরিচ্ছেদে, যাকে বলা হয় কুন্টাপ সুপ্তাস। কুন্টাপ মানে লুকানো গ্রন্থি, যার অর্থ পরে জানা যাবে, সময় কম তাই পুরো বলতে পারছি না। তবে প্রথম অনুচ্ছেদে বলছে, তিনি নারাসংসা, যাকে প্রশংসা করা হয়, তিনি হলেন কাউরামা, শান্তির রাজপুত্র, যিনি ক্ষমতাবান ব্যক্তি, তাকে রক্ষা করা হবে 60,090 জন শত্রু থেকে। এই সবই নির্দেশ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 6 নম্বর পরিচ্ছেদে, আজাবের যুদ্ধে। অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 7 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি 20 জন নেতাকে পরাজিত করবেন। সে সময় মোটামুটি এই কয়জনই নেতা ছিল মক্কায়।
এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে 53 নম্বর অনুচ্ছেদে 9 নম্বর পরিচ্ছেদে, তার কথা উল্লেখ আছে সামবেদে অগ্নিমন্ত্র 64 নম্বর, বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি মায়ের দুধ পান করেননি। তাকে আরো বলা হয়েছে আহম্মদ, যিনি নিজের প্রশংসা করেন, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরেক নাম। সামবেদে উত্তর চিক 1500 নম্বর মন্ত্রে, সামবেদের দ্বিতীয় অধ্যায়ের 152 নম্বর অনুচ্ছেদে, তাকে যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে বলা হয়েছে আহম্মদ। অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে 16 নম্বর পরিচ্ছেদে, অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 নম্বর অনুচ্ছেদে 14 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তাঁকে এখানে বলা হয়েছে নারাসাংসা। নারাসাংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ। সাংসা অর্থ প্রশংসনীয়, সেই মানুষ যে প্রশংসনীয়। এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে, যার সংস্কৃত হল নারাসাংসা। বিভিন্ন ধর্মগ্রন্থে ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 13 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 18 নম্বর অনুচ্ছেদে 9 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদে 4 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থে 3 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 7 নম্বর গ্রন্থে 2 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 42 অনুচ্ছেদে, এছাড়া আরো অনেক অনেক জায়গায় রয়েছে।
তাহলে এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন। ডক্টর জাকির নায়েক নিজের মুখে বললেন, সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত এবং আপনারা কেউ ভাববেন না যে এটা কাফির বা অবিশ্বাসীদের বই। প্রত্যেক মুসলমানেরই এই গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত। আর আমি ডক্টর জাকির নায়েককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেদের এই সত্যটাকে সবার কাছে জানানোর জন্য, যে বেদও একই শিক্ষা, একই জ্ঞান, মানবতা, ভালোবাসার কথা বলে থাকে। ধন্যবাদ সবাইকে।
এরপরের প্রশ্ন রবিশঙ্করকে, পুরুষদের মধ্য থেকে শুরু করুন।
আসসালামু আলাইকুম, আমি সাইদ মহিউদ্দিন শামীর, আমি MSNA মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ল্যাব ম্যানেজার। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আপনি বলেছেন আমরা ভালোবাসব সবগুলো ধর্মকেই, কিন্তু এই কিছুদিন আগে এখানে একটা সন্ত্রাসী আক্রমণ হলো আর আমি সেই রাতে হসপিটাল থেকে এর কিছুটা দেখেছিলাম। একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে বলেছিল যে সে একজন লোককে সেখানে গোলাগুলি করতে দেখেছিল। তখন রাত প্রায় 7:45 মতো হবে, তবে পরে দেখা গেল যে কেউ সে কথার গুরুত্ব দিচ্ছে না। আর তার পরের দিন মিডিয়ায়, ইন্ডিয়ার মিডিয়ায় সমালোচনা করা হলো শুধু ইসলামকে। আমি শ্রী রবিশঙ্করকে প্রশ্ন করতে চাই যে আপনি সব ধর্মকে ভালোবাসতে বলেছেন, কিন্তু ইন্ডিয়ায় সন্ত্রাসের কথা বলতে গিয়ে শুধু ইসলামের সমালোচনা করে কেন?
আজকের আলোচনার বিষয় ঈশ্বরের ধারণা নিয়ে। আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের বলতে পারি যে আমি মিডিয়ার মুখপাত্র নই, আমি সরকারের মুখপাত্র নই, পুলিশের মুখপাত্র নই, আমি কারোর হয়ে কথা বলতে পারি না। সেই একইভাবে আপনার ধর্মের মুখপাত্র কেবলমাত্র আপনি একাই নন, আরো মানুষ আছেন, প্রতিটি মানুষই তার ধর্মের মুখপাত্র হিসেবে কাজ করেন। এখনকার দিনে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে, আর দুর্ভাগ্যজনকভাবে এর সাথে শুধু ইসলামকেই জড়ানো হয়েছে, যেটা একেবারেই ঠিক নয়। তবে এই চেহারাটা, এই মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে। ইসলাম ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মেনে নিতে পারে না, এই চেহারাটা পাল্টে ইসলামের অনুসারীদের আরো বেশি বেশি সংযমী হতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক তরুণ এবং জ্ঞানীগুণী রয়েছেন, আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায়। আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ। আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি, এভাবে আমরা আবারও একত্রিত হব।
আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, কাউকে আমরা দোষারোপ করি না। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, আমি আকবর, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, শ্রী শ্রী রবিশঙ্কর জি তার লেখা একটা বইতে বলেছেন যে কোরআন মুসলমানদের অনুমতি দিয়েছে যে তারা কাফেরদের হত্যা করবে, কথাটা কতখানি সত্যি সে ব্যাপারে কিছু বলবেন কি?
আমি শ্রোতাদের অনুরোধ করব, শ্রী শ্রী রবিশঙ্কর জির অনুরোধেই বলছি, শ্রোতাদের আবারও বলছি যে দয়া করে ওনার লেখা বইটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ উনি স্বীকার করেছেন যে কিছু বিষয় হতে পারে বইটাতে কিছু ভুল আছে, কিন্তু আর উদ্দেশ্য সেটা ছিল না, এটা আমাদের বুঝতে হবে। আর আমি অনুরোধ করব শ্রোতাদের পক্ষ থেকে আর আয়োজকদের পক্ষ থেকেও, যারা প্রশ্ন করছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, তবে প্লিজ আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বার্থে বলছি, আর আজকের এই আলোচনার বিষয় বোঝার জন্য আমি অনুরোধ করব দয়া করে ওই বই নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এটা বাদে আপনি অন্য প্রশ্ন করতে পারেন, আপনি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, না হলে পরের জনকে প্রশ্ন করতে দিন। আপনি একই টাইপের প্রশ্ন করতে পারেন, তবে উনি কি বলেছেন সেটা নিয়ে আর প্রশ্ন না। আমি অনুরোধ করব দয়া করে উনি কি বলেছেন সেটা নিয়ে আর সমালোচনা করবেন না, কারণ উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এ ব্যাপারে কম জানেন। আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমাদের সাদৃশ্যগুলো দেখতে। কোনো একটা বিশেষ ব্যাপারে একজনের হয়তো একটু কম জ্ঞান থাকতে পারে, কোনো কোনো ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির হয়তো ডক্টর জাকির নায়কের চেয়ে বেশি জানেন, আর সেজন্যে সেভাবে বলতেও পারবে। সে একইভাবে ডক্টর জাকির নায়ক হয়তো কিছু কিছু ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির চাইতে বেশি জানেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের একত্রিত করা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আপনার পরের জনকে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন। হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম, আমার নাম আয়াজ কাজী। আমার প্রশ্নটা হল, হিন্দু আর ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর কি আমাদের আমির জাতীয় খাদ্য খাবারের ব্যাপারে কোনো অনুমতি দিয়েছেন?
ভাই, আপনি প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের ধর্মগ্রন্থে ঈশ্বর আমাদের আমিষ জাতীয় খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা। এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, কোনো মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে? ইসলামে এমন কোনো নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন। তবে পবিত্র কোরআনের সূরা মাইয়েদের এক নম্বর আয়াতে আছে যে তোমাদের অনুমতি দেয়া হলো সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল, বাকিগুলো হারাম। পবিত্র কোরআনের সূরা নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহার মাংস খাইতে পারো। তাহলে আল্লাহ আমাদের আমিষ খাওয়ার অনুমতি দিয়েছেন, খাওয়াটা বাধ্যতামূলক না, তবে খেতে চাইলে খেতে পারেন। আর বিজ্ঞানও বলে আমিষ জাতীয় খাবারে প্রচুর খাদ্যগুণ থাকে, খেতে সুস্বাদু। আর আপনারা যদি লতাপাতা ভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, যেমন ধরুন গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু লতাপাতা খায়, কোনো মাংস খায় না। এখন যদি মাংসাশী প্রাণীগুলোর দাঁতগুলো দেখেন, যেমন ধরুন সিংহ, বাঘ, চিতা, তাদের দাঁতগুলো মাংস খাওয়ার উপযোগী, দাঁতগুলো সুচালু, দাঁতগুলো তীক্ষ্ণ। এখন যদি মানুষের দাঁত একটু ভালো করে দেখেন, আমাদের সমান দাঁত আছে, আমাদের সুচালু দাঁতও আছে। এখন ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষ খাওয়ারই অনুমতি দিতেন, তাহলে সুচালু দাঁত দিলেন কেন? আমাদের দাঁতগুলো হলো সর্বভোজী প্রাণীর দাঁত, তাই ঈশ্বর আমাদের এমনভাবে দাঁত বানিয়েছেন যাতে আমরা আমিষ ও নিরামিষ দুটোই খেতে পারি, আমিষ নিরামিষ একই সাথে, তার মানে শাকসবজি এবং মাছ মাংস। এরপর আপনি দেখবেন যে আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ এবং নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি আপনি জোর করে কোনো গরু, ছাগল বা ভেড়াকে মাংস খাওয়াতে চান, তারা হজম করতে পারবে না। সেই একইভাবে সিংহ, বাঘ বা চিতাবাঘকেও কোনো নিরামিষ বা শাকসবজি খাওয়ান, তারা হজম করতে পারবে না। মানুষ সবই হজম করতে পারে, মানুষের একটা বৃহদান্ত্র আছে। নিরামিষ হজমের পাশাপাশি মানুষ তাই আমিষও হজম করতে পারে, মাছ মাংস। কিছু আমিষ আছে যা আমরা হজম করতে পারি না, কিছু নিরামিষও আছে হজম করতে পারি না, যেগুলো হজম করতে পারি সেগুলো খাওয়া যায়। আর মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় না। মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের ৩০ অনুচ্ছেদে আছে যেটা খেতে বলা হয়েছে সেটাই যদি আপনি খেয়ে থাকেন কোনো পাপ হবে না, কারণ ঈশ্বরের নিয়মে কেউ খাদ্য খাবে কেউ খাদ্য হবে। মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের ৩১ অনুচ্ছেদে আছে যে বলিদানের উদ্দেশ্যে পশু হত্যা করলে কোনো রকম পাপ হবে না, কারণ ঈশ্বর কিছু প্রাণীকে এজন্যই বানিয়েছেন। মহাভারতের অনুশাসন পর্বে দেখবেন ৮৮ অনুচ্ছেদে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের বড় ভাই ভীষ্মকে জিজ্ঞেস করল যে পূজার সময় আমরা কি উৎসর্গ করব, কি দেব যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন। ভীষ্ম বললেন, মহাভারতে উল্লেখ আছে যদি শাকসবজি উৎসর্গ করো পূর্বপুরুষরা এক মাস সন্তুষ্ট থাকবে, যদি মাছ দাও দুই মাস থাকবে, যদি ভেড়া দাও তিন মাস থাকবে, যদি দাও খরগোশ চার মাস থাকবে, আর যদি ছাগলের মাংস দাও পাঁচ মাস থাকবে, যদি শুকর দাও ছয় মাস থাকবে, যদি পাখি দাও সাত মাস, যদি হরিণ দাও আট মাস, এইভাবে আরো অনেক, যদি দাও মহিষ ১১ মাস, যদি গরু দাও পুরো এক বছর, আর যদি তুমি গন্ডারের মাংস বা ছাগলের লাল মাংস দাও পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন সারা জীবন ধরে। তাহলে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয়। তবে অন্যান্য আরো অনেক ধর্মের প্রভাবে যাদের বিশ্বাসটা অন্যরকম অনেক লোকই শুধু নিরামিষ খায়, আর এখানে তাদের যুক্তিটা হলো কোনো প্রাণীকে হত্যা করা উচিত না, তাহলে একটা গাছ মারলে সেটা হবে প্রাণী হত্যা, তাহলে সেটা হবে অন্যায়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এমনকি গাছেরও জীবন আছে। এবার যুক্তিটা একটু বদলালো আর তারা বলল, আচ্ছা মেনে নিলাম যে গাছের জীবন আছে কিন্তু ব্যথা অনুভব করতে পারে না, তাই পশু হত্যা করলে গাছ হত্যার চেয়ে বেশি পাপ হবে। আজকের বিজ্ঞানের কল্যাণে আমরা এটাও জানি যে গাছ ব্যথা অনুভব করে, তারা কাঁদতে পারে খুশি হতে পারে। একবার এক নিরামিষভোজী লোক আমাকে বলেছিল যে জাকির ভাই মেনে নিলাম যে গাছের জীবন আছে ব্যথা অনুভব করতে পারে, কিন্তু গাছের মাত্র দুটো বা তিনটা ইন্দ্রিয় আছে, পশু পাখির আছে ৫টা ইন্দ্রিয়, গাছের দুটো ইন্দ্রিয় কম, তাই গাছ হত্যার চেয়ে পশু হত্যা করা আরো বেশি অপরাধ। আমি তখন বললাম যে মানলাম আপনার কথা যে পশু পাখির চাইতে গাছপালার দুটো ইন্দ্রিয় কম। তারপর একটা প্রশ্ন করলাম যে ধরুন আমার এক ভাই, সে জন্ম থেকেই বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পর কেউ একজন তাকে খুন করে ফেললো, আমি কি জজের কাছে বলবো মি লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? আমি আরো বলবো এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন, এ একটা মাসুমকে মেরেছে, একজন নিষ্পাপকে মেরেছে। তাই ইসলামে এটা কোনো ব্যাপার না যে আপনার পাঁচটা না তিনটা ইন্দ্রিয়, আল্লাহ বলছেন যেগুলো তোমার শরীরের জন্য ভালো যেটা হালাল সেটা খেতে পারো। আমার কথা যদি বলেন, যদি কেউ শুধু নিরামিষ খেতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি কেউ বলে যে আমিষ খাওয়াটা হলো অন্যায় তখন আপত্তি আছে। তা না হলে কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো, কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয় মাংসের দাম বেড়ে যাবে।
এর পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে রবি শঙ্করজির কাছে।
আমার প্রশ্ন শ্রী শ্রী রবি শঙ্করের কাছে। তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্সকে মানে হিংসাকে কোনো ধর্মই অনুমোদন দেয়নি, তাই যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে?
আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান সেটা তাহলে সব ধর্মে পাবেন। জিহাদির আছে, এছাড়া খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশুখ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি ঝগড়া বাঁধাতে এসেছি, বাবার সাথে ছেলের এবং মায়ের সাথে মেয়ের। এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না। মহাভারতে স্পষ্ট করে বলা আছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো তবে ক্রোধ দিয়ে নয়, ন্যায়ের জন্য যুদ্ধ করো, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করো। আত্মঘাতী বোমা হামলাকারী দিয়ে নিরীহ মানুষদের মেরে আপনি পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারেন না। আপনাকে ধর্ম আর ন্যায় পালন করতে হবে, আর গীতা তো একই কথা বলা হয়েছে, একজন যোদ্ধাকে লড়তে হবে। আমি এটা বলছি না যে কোথাও কোনো গোলমাল বাঁধলে পুলিশ চুপচাপ বসে থাকবে, পুলিশ সেখানে অবশ্যই আসবে, আর যদি কোনো রায়ট হয় তাহলে মানুষকে রক্ষা করবে,
আর সেটাই হলো তাদের কর্তব্য।
অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল, একজন যোদ্ধা হিসেবে সে তার কর্তব্য পালন করছিল না, তাই কৃষ্ণ তাকে বুঝিয়েছিল কর্তব্য পালনের জন্য। প্লিজ মনে করবেন না যে এখানে যুদ্ধকে সমর্থন করা হয়েছে, কৃষ্ণ এ কথা বলেনি। তিনি বলেছেন, তোমার মনের মধ্যে কারো প্রতি কোন রকম রাগ বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখবে না।
অদ্বৈষ্টা সর্বভূতানা মৈত্র করুণয়েব চ বৈ,
এই শ্লোকটাতে বলা হয়েছে এই পৃথিবীর কোন সৃষ্টিকে ঘৃণা করবেন না, সমবেদনা আর বন্ধুত্বপূর্ণ মনোভাব সবার প্রতি রাখুন, তবে আপনার কর্তব্য আগে। আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ অন্য ধর্মের ব্যাপারে কোন রকম খারাপ ধারণা পোষণ করবেন না, তা না হলে যেটা হবে আপনারা আমাকে এই একই ধরনের প্রশ্ন করবেন, বলবেন অর্জুন কি ঠিক ছিল বা রাম কি ঠিক ছিল, সে কেন সীতাকে ত্যাগ, এই সবগুলো ব্যাপার আসলে অনেক গভীর গভীর বিষয় যা আপনাকে অনেক পড়তে হবে, মাত্র দু একটা কথা এর উত্তর দেওয়া সম্ভব নয়। আর এখানে আমরা বিতর্ক করতে আসিনি, আমরা এখানে আলাদা হওয়ার জন্য আসিনি, এক হওয়ার জন্য এসেছি, একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান করব। সেজন্য আপনাদের বলি আপনারা গীতা পড়ুন, গীতার মধ্যে আপনারা ভালো অনেক কিছু খুঁজে পাবেন। বোঝাতে পেরেছি?
এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম, আমার নাম আরশিয়া রাজা, আর আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে। তবে আমার প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি শ্রী শ্রী রবিশঙ্করজির ব্রেদিং টেকনিকটা নিয়ে অনুশীলন করেছি, আর এই অনুশীলন থেকে আমি যেটা পেয়েছি এটা অনুসরণ করে যতটা আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি আগে কখনো তা অনুভব করিনি। ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন হল, ইসলাম ধর্ম আমি যতটা বুঝি ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হল যে তিনি সর্বব্যাপী। এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্বজগতের প্রত্যেকটা অণুতে প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন? এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন।
বোন আপনি প্রশ্ন করেছেন, আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, যে প্রত্যেক অণু পরমাণুতে তিনি আছেন, আর আমার মতামত কি? আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর এমন কোন সহিহ হাদিসও নেই যেটা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী। তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রশ্নটার খাতিরে বলছি, এটা নিয়ে তর্ক করবেন না। একবার এক মহিলা সে গিয়েছিল নবীজির কাছে, নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস তার ইমান, তাই জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়। মহিলা আঙ্গুল তুলল তিনি সবার উপরে, নবীজি বললেন ঠিক বলেছ, আমি জানি এক একজন মানুষ আসলে এক একভাবে চিন্তা করে, তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর আল্লাহর এমন কোনো নামও শুনিনি যেটার অর্থ হল সর্বব্যাপী। আশা করি উত্তরটা পেয়েছেন।
এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম সাদিক ভাই, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। 2005 সালের জানুয়ারি মাসে চেন্নাই শহরে ডক্টর জাকির নায়েক একটা বিশাল মিটিং করেছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমি সেই মিটিংয়ে ছিলাম, সেখানে আমি তৌহিদের আলোর সন্ধান পেয়েছি, আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি। আমি স্বেচ্ছায় আর নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলাম, কোন রকম প্রশ্ন করিনি।
আপনার প্রশ্নটা করেন, আমার ভলান্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে, আমাদের বক্তারা যথেষ্ট জানেন, তারা এই বিষয়টা জানেন, আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া। ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন, আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না। প্লিজ আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অনেক সাহায্য করেছেন, ধৈর্য ধরেছেন, অনেক ভদ্রতা করেছেন, আর প্রশ্ন করার সময় যদি এগুলো একটু মেনে চলেন আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারব।
হ্যাঁ ভাই, আসলে ডক্টর জাকির নায়েক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী, আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন পাঁচটি উপাদান যা দিয়ে পুরো বিশ্বজগৎ তৈরি, আরও অনেক কিছু। এবার আমি আপনাকে বলি, বিষ্ণুর সহস্রনামায় কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে, এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোনো ব্যাখ্যা দিতে পারবেন? আমি এখানেই থেমে যাচ্ছি। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো,
এক্সকিউজ মি ভাই, দেখেন আপনি যেটা করছেন, প্রথমে একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন, প্লিজ কোনো ভূমিকা করবেন না, আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন। ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার মাইক চালু করা হলো, এখন আপনাকে এক মিনিট সময় দেয়া হলো, আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই এক মিনিটে।
এক্সকিউজ মি গুরুজি, এখন আপনি দয়া করে যে বিষ্ণু সহস্রনামাটা বললাম সেটার সারমর্মটা বলেন। আমি জানি আপনি পারবেন না, আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ একদিন আপনাকে হেদায়েত করবেন, খুব বেশি দূরে নেই সেদিন। শুধু আপনি না, আপনার ভক্তদের হেদায়েত করবেন, আমি বলে রাখলাম। হ্যাঁ,
এক্সকিউজ মি, আমি ভলান্টিয়ারদের বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায়, ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই অনুষ্ঠানের খাতিরে। দয়া করে লোকজনকে কোনো রকম মন্তব্য করতে দেবেন না, তারা এখানে তাদের প্রশ্নগুলো করবেন, এটা মোটেও উচিত হচ্ছে না। আমাদের এখানে দুইজন জ্ঞানী লোক আছেন আর তাদের সম্মান করতে হবে। যদি কেউ এ ধরনের প্রশ্ন আবার করেন আমি ভলান্টিয়ারদের বলবো তাকে পেছনে পাঠিয়ে দেবেন। আপনারা যদি প্রয়োজন হয় আমি আপনাদের বলবো, যদি বের করে দিতে হয় বের করে দেবেন। থ্যাংক ইউ।
এই যুবকের জন্য আমার বেশ দুঃখ হচ্ছে, সে ভুল উদ্ধৃতি দিল আর সে উন্মত্ত হয়ে আছে, আর সে ভাবছে আল্লাহ একদিন হয়তো আমাকে তার আশীর্বাদ দেবেন। বাবাজি, তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তিনি আমার অনেক কাছে, আর সে কারণে আমি বুঝতে পারি যে আপনার মতো যুবকদের কারণে আজ পৃথিবীতে ইসলামের নামে এত বদনাম ছড়াচ্ছে। আপনার ধারণা আপনি শুধু একাই সত্যিটা জানেন আর কেউ সত্যিটা জানে না? বাবাজি, আপনি বোঝার চেষ্টা করুন, একটু সম্মান করুন। এইসব ধর্মগ্রন্থের কথাগুলো অনেক গভীর, আপনি যতখানি বললেন তারপরে আরো অনেক আছে, সেগুলো পড়েন, সেগুলো গভীরে প্রবেশ করেন, শুধু বাইরে মলাটাই দেখবেন না, কথাগুলোর গভীরে প্রবেশ করুন। ঠিক আছে, আপনি একটা হিন্দু পরিবারে জন্মেছিলেন, তারপরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু কোনো কিছু বাতিল করে দিয়ে অন্য কিছু গ্রহণ করা শুধু এটাই বোঝায় যে আপনি কতখানি অজ্ঞ, এটা বোঝায় না যে আপনি জ্ঞানী, এটা বোঝায় যে জ্ঞানের ব্যাপারে আপনি কতখানি সীমিত এবং হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে আপনি কতখানি অন্ধকারে আছেন। তাই আমি আপনাকে বলি, বিষ্ণু সহস্রনামা যদি বুঝতে চান, এটা একটা বিশাল জিনিস, এর প্রত্যেকটা শব্দ নিয়ে অনেক বড় বড় বই লেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়, কিন্তু এমন পণ্ডিত হলে তো সমাজের ক্ষতি হবেই যে যত সামান্য পড়াশোনা করে নিজেকে পণ্ডিত ভেবে বসে থাকে।
ঢাই অক্ষর প্রেম কি পড়ে সো পণ্ডিত হয়,
জ্ঞানকে আহরণ করুন। আর আপনি যে ধর্ম পালন করছেন সে ধর্মের জন্য আপনি সুনাম বয়ে আনতে পারেন, কখনোই উগ্রপন্থী হবেন না, এবং এটা মনে করবেন না যে সবাই আপনার ধর্ম, আপনার বিশ্বাস, আপনার রীতি অনুযায়ী চলবে, এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে আপনি আমাকে বদলাতে পারবেন এই জীবনে না, কারণ আমি আমার মন শরীর সবই সঁপে দিয়েছি। আর আমাদের মধ্যে অনেকেরই শরীর মন সবই বদলাতে হবে, প্রত্যেক মানুষকে বুঝতে হবে তাদের স্বস্ব অন্তর দিয়ে, হৃদয়ের ভালোবাসা দিয়ে আর জ্ঞানের প্রতিটি অভিজ্ঞতা দিয়ে। মনে রাখতে হবে শুধুমাত্র উদ্ধৃতি আর কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের সমাজের সমস্যাগুলো শুধু বাড়বে আর কিছুই হবে না। আসুন আমরা সবাই বন্ধুর মতো পাশাপাশি থাকি, ভাই বোনের মতো বসবাস করি, একে অন্যকে সম্মান করি, শ্রদ্ধা করি, কোনো রকম সমালোচনা করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ।
আচ্ছা, এরপরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে।
আমি মোহাম্মদ আখিল, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমার প্রশ্ন হল, শ্রী শ্রী রবি শঙ্কর ওনার লেকচারের সময় বেদের একটা শ্লোক বলেছেন যেটা আসলে ঈশ্বর বলছেন, আমি একজন কিন্তু অনেকের মধ্যে আছি, এটা আপনি কতখানি মানেন? যদি মেনে থাকেন তাহলে কারণটা বলুন।
ভাই, আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি যখন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন, এটা জানতে চেয়েছেন। ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি, পবিত্র কোরআনে সূরা হিজরের 29 নম্বর আয়াতে আছে, এছাড়াও সূরা সাজদার 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে, তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে। এখন যদি মিলান, বিরোধ বাদ দিয়ে সাদৃশ্যগুলো দেখেন, বেদ আর কোরআনের সাদৃশ্য, কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তার জ্ঞান দিয়েছেন, এর মানে এই নয় যে সবকিছু ঈশ্বর, এর মানে প্রত্যেক মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান আছে। মানেন বা না মানেন সেটা আলাদা কথা, তবে সর্বশক্তিমান ঈশ্বরের একজন সৃষ্টিকর্তার জ্ঞান সবার মধ্যে আছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
পরের প্রশ্ন শ্রী শ্রী রবি শঙ্করের কাছে।
আমি তানভীর ফাতেমা, আমি বিবিএস এর ছাত্রী, আর জিডিসি কলেজ। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে। মহাভারতে একথা বলা আছে যে অভিমন্যু মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্রবুজে ঢুকতে হবে সেটা শুনে ফেলেছিল, কিন্তু একথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না, আপনি এ ব্যাপারে কি বলবেন?
আসলে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবী রহস্যে পরিপূর্ণ, আর আমরা আসলে জানি না। আমি এখানে অভিমনুর পক্ষ নিয়ে কথা বলবো না, তাই যদি এর মধ্যে ভালো কিছু পান সেটা গ্রহণ করুন, আর যদি মনে করেন এটা সম্ভব নয়, ঠিক আছে, হতে পারে, আর কয়েক বছর পর আপনি বলবেন এটা সম্ভব। কারণ একটা সময় আমাদের বিজ্ঞান মনে করত টেস্ট টিউব বেবি টাইপের মতো কোনো কিছু নেওয়া সম্ভব নয়, কিন্তু মহাভারতে লেখা আছে যে কুন্তী তার সন্তানের ভ্রূণ বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল। আর এই যে সব পুরাণ আর ইতিহাস, এগুলোর বাইরের অর্থটাই শুধু নিলে চলবে না, এগুলোর গভীরে প্রবেশ করতে হবে, এগুলোকে আপনার নিতে হবে একটু অন্যভাবে, কারণ এটা কোনো ঐতিহাসিক দলিল নয়, এগুলো সেভাবে লেখা হয়নি, এগুলোকে আপনার দেখতে হবে একটু অন্যভাবে। আসলে মহাভারত আর বিভিন্ন পুরাণে অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার। এখন পর্যন্ত আমরা এসব গ্রন্থ নিয়ে তেমন কোনো গবেষণা করিনি, এখন আমাদের সেটা করা উচিত, আমি শুধু এইটুকুই বলতে পারি। ধন্যবাদ সবাই।
এর প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে।
আমার নাম আমিনা, আমি পড়াশোনা করি। আমি যে প্রশ্নটা করতে চাই তা হল যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয়, আর কালকে অবতার কে?
বোন, আমি প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার, তাই আপনাদের জানিয়ে রাখি, মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে, গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পায়। কোরআনে আছে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি, প্রথমে শ্রবণ শক্তি পরে দৃষ্টি, গর্ভধারণের পঞ্চম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রূণ শুনতে পায়। তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন, এতে ভ্রূণের ক্ষতি হয়, তাহলে ভ্রূণ শুনতে পারে। সরি, আগের প্রশ্নটায় আমি একমত ছিলাম না, এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কল্কি অবতার কে? অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অন্ত্র অর্থাৎ নেমে আসা। এর সাধারণ অর্থ হল, বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না, হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন, যেমন ঋষি সন্ন্যাসী। কোরআনেও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেন, সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে, যাকে আমরা বলি প্রেরিত দূত। তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে, আর পবিত্র কোরআনের সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্কবাণী যায়নি। পবিত্র কোরআনের সূরা রাদের 7 নম্বর আয়াতে আছে, প্রত্যেক যুগেই আমি দূত পাঠাইয়াছি,
যদি আপনি বেদ পড়েন, বেদেও বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক, অনেক ঋষি, আর তাদের মধ্যে একজন হলেন এই কল্কি অবতার। এর উল্লেখ আছে ভগবত পুরাণার 12 নম্বর খণ্ডের 2 অধ্যায়ের 18-20 অনুচ্ছেদে, যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে, অর্থাৎ সাম্বালা শহরের প্রধান। তার নাম হবে কল্কি এবং প্রভু নেমে আসবেন। আরও উল্লেখ আছে যে তার থাকবে 8টি অসাধারণ গুণ। তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটি তরবারি, এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন। এছাড়াও ভগবত পুরাণার 1 খণ্ডে 3 অধ্যায়ের 25 অনুচ্ছেদে আছে, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, যখন রাজারাই হবে ডাকাত, বিষ্ণুইয়াসের ঘরে কল্কি জন্ম নেবে। আরও উল্লেখ আছে কল্কি পুরাণার 2 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, তার বাবার নাম হবে বিষ্ণুইয়াস। কল্কি পুরাণার 2 অধ্যায়ের 5 অনুচ্ছেদে আছে যে 4 জন সহচর তাকে সাহায্য করবে। কল্কি পুরাণার 2 অধ্যায়ের 7 অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেস্তা সাহায্য করবে। কল্কি পুরাণার 2 অধ্যায়ের 11 অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। কল্কি পুরাণের 2 অধ্যায়ের 15 অনুচ্ছেদে আছে তিনি মাসের 12 তারিখে জন্মাবেন। এক কথায় কল্কি অবতার নিয়ে আরও কথা বলা যায়। এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণুইয়াস, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নামও আবদুল্লাহ, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমিনা, যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল। তার জন্ম হবে সাম্বালা শহরের একটি এলাকায়। সাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা, আর মক্কাকে বলা হয় দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। বলা আছে যে তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধান ব্যক্তির ঘরে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে। তিনি জন্মাবেন মাসের 12 দিনে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মেছিলেন। বলা হয়েছে যে তিনিই হবেন অন্তিম ঋষি, তিনিই হবেন সর্বশেষ ঋষি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল আজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ নবী। আরো বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন, সেটা পাবেন গুহার ভেতরে, তারপর দক্ষিণে গিয়ে ফিরে আসবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহি পেয়েছিলেন জবলে নূরে বসে, অঙ্গারে হীরা, আলোর পাহাড়ে বসে। তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন। বলা আছে যে তার 8টি অসাধারণ গুণ থাকবে। এই গুণগুলোর নাম হল জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, সম্ভ্রান্ত বংশ, সাহস, শক্তি, পরোপকার ও মহানুভবতা। এই 8টা গুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আরও আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন। পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। আরও বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়েছিলেন, অর্থাৎ সাদা ঘোড়ায়। তার ডান হাতে থাকবে একটি তরবারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য, আর তিনি ডান হাতে তরবারি ধরতেন। বলা আছে 4 জন সহচর তাকে সাহায্য করবে। এখানে বলা হচ্ছে খোলাফায়ে রাশেদিনের কথা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন ফেরেশতারা বদরের যুদ্ধে। এ কথা সূরা আল ইমরানের 123-125 নম্বর আয়াতে আছে। এছাড়াও সূরা আনফালের 8 ও 9 নম্বর আয়াতে আছে। এইসব ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
এরপরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। এই পুরুষদের মধ্য থেকে,
আমার নাম রাসেল, আমি বিকমের ছাত্র। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আমার প্রশ্নটা হলো হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের উপর। ইসলামে কুরআন আর সহি হাদিস দিয়ে যে কোনো বিশ্বাস বা মতবাদকে পরীক্ষা করা যায়, আর ইসলামে যেসব ধর্মীয় নেতা আছে সবাই তাদের মানে। কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন পুরোহিত বা উঁচু বর্ণের লোকেরা যেসব কিছু করে বা মানে, তারা যেসব মেনে চলে তা বেদের সাথে মেলে না। আপনি বললেন যে বেদ দিয়েই আমরা আমাদের মতবাদগুলো পরখতে পারি, কিন্তু যখনই বেদে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন, পুরোহিতরা বলছেন অন্যরকম। বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি বা ছবি নেই, কিন্তু পুরোহিতরা বলছে অন্য কথা। তাহলে একজন সাধারণ মানুষ এ ব্যাপারে কি করবে? মানে একজন সাধারণ হিন্দু কোনটা মানবে আর কোনটা মানবে না? আপনি যদি বলেন পুরোহিতের দরকার নেই, ধর্মগ্রন্থই মানতে হবে, তাহলে পুরোহিতরাই যদি ভুল পথে থাকে তাহলে একজন সাধারণ হিন্দু কিভাবে নিজেকে ঠিক পথে রাখবে, মানে যদি সে হিন্দু ধর্ম পালন করতে চায়?
হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আমার বক্তৃতা প্রথমে বলেছিলাম, আপনি যদি আমার বক্তৃতা প্রথম থেকে শুনে থাকেন, আমি সেখানে বলেছিলাম যে ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ এই গ্রন্থগুলো মেনে চলছে না, কোরআনও মানছে না, ইসলামও মানছে না, পৃথিবী জুড়ে এটা চলছে। মানুষ পবিত্র কোরআনের বিধান মেনে চলছে না, শান্তির কথা থাকলেও মানুষ বিভিন্ন রকম ধ্বংসাত্মক আর সন্ত্রাসী কাজের সাথে জড়িত হচ্ছে, শান্তিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে না সামান্য কয়েকজনের কারণে। একইভাবে যদি দেখেন কোনো পুরোহিত ভুল বলছে, সেটা কিন্তু হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্মে এটা পরিষ্কার বলা আছে, বেদ অনুমতি দিয়েছে, উপনিষদ অনুমতি দিয়েছে, বেদান্তে অনুমতি দিয়েছে, যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন। লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং উপকারও পাচ্ছেন। আর আমাদের দেশে বিভিন্ন সময় অনেক সাধু সন্ন্যাসী এসেছেন, তারা হচ্ছেন মহাপুরুষ, নারদ, চৈতন্য মহাপ্রভু, গুরু নানক দেব, গুরু গোবিন্দ সিংজি, আরো অনেকেই। এই জন্য বেদে পরিষ্কার বলা হয়েছে, ঋগ্বেদে 2 নম্বর শ্লোকে রয়েছে,
ঋষিহি পূর্বেভির নূত নৈরুত সদেবাম ইহ বক্ষত অগ্নি পূর্বেভির ঋষিভির নূত নৈরুত।
অর্থাৎ ঋষিরা অতীতে এসেছেন এবং তারা ভবিষ্যতে আসবেন। আর এই বিশ্বজগৎ আসলে অসীম, এর কোনো শেষ নেই, এর কোনো কিনারা নেই। আর বিভিন্ন সময়ে
সম্ভবামি যুগে যুগে
কৃষ্ণ বলেছেন, আমি প্রত্যেক যুগেই আসব, পৃথিবীর ভুলগুলো শোধরাতে আসব। এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে শ্রীমদ ভগবত গীতা ভালো করে পড়ে দেখুন। আর অন্য একটা বই আমি আপনাদেরকে সবাইকে পড়তে অনুরোধ করব, সেটা যোগ বৈশিষ্ঠা। এই বইটি খুবই বিস্ময়কর, বৈজ্ঞানিক আর গভীর জ্ঞানের এই বিশ্বজগৎ সম্পর্কে। আজকের দিনে পুরো পৃথিবী বইটির গুরুত্ব মেনে নিচ্ছে। এই যোগ বৈশিষ্ঠা বইটা আমাদের সচেতনতা শেখায়, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তাই আমাদের সবার যেটা করা উচিত সেটা হলো সব জায়গা থেকে জ্ঞান, ভালো জিনিসটা গ্রহণ করতে হবে, জ্ঞানের ভালো জিনিসটা নিতে হবে উপনিষদ থেকে, গীতা থেকে, বেদান্ত থেকে। আর আশেপাশের সবাইকে ভালোবাসতে হবে আর সহযোগিতা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।
এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের।
আমার নাম বিজয় কুমার, আমি একজন টিভি টেকনিশিয়ান। ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন, ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা? কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে। আরেকটা প্রশ্ন হলো, কিয়ামতের দিনটা আসলে কি? ওই দিনই যারা মারা যাবে তাদের বিচার কখন হবে?
আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা, আর কিয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা। এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুও দিয়েছেন, তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন, তারপর আবার বাঁচিয়ে তুলবেন। তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে, সেটা পরকালে। তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন, হ্যাঁ ইসলামে পরকাল আছে, কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন, সংস্কারের কথা, যেটা বলছে আপনি জন্মাবেন, মারা যাবেন, তারপর আবার জন্মাবেন, আবার মারা যাবেন, যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা, তাহলে না, আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট। যদি ভালোভাবে দেখেন, আমি বেদের একজন ছাত্র, হিন্দু ধর্মগ্রন্থগুলিরও, এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ গীতার একটা শ্লোক থেকে, 4:22 আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে, একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে। এর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদের 4:3 অনুচ্ছেদে। শুয়োপোকা যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায়, তারপর অন্য ঘাসে লাফ দেয়। একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে। তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী, বেদে এটার উল্লেখ নেই। বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা, 10 নম্বর গ্রন্থে, 19 নম্বর পরিচ্ছেদের 4 ও 5 নম্বর অনুচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জনম মানে জীবন, পুনর্জীবন, পরবর্তী জীবন, ঠিক আছে, কোরআনও পরবর্তী জীবনের কথা বলছে। তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, আমার জানা মতে বেদের কোথাও নেই। শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে। তাহলে যদি বেদ আর ভগবদ্গীতা মিলিয়ে দেখেন, সেই সাথে উপনিষদ, তাহলে সব ঠিক আছে। আমাদের শরীর আছে, আমাদের আত্মাও আছে, শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে, তবে এমন না যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা, কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা, কালা, কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ, কেউ হয় স্বাস্থ্যবান, কেউ অসুস্থ হয়, কেউ বড়লোকের ঘরে, কেউ গরিবের ঘরে। তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম, মানুষের কার্যকলাপ, বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে। তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন, এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন, আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে, তাহলে আপনি বদলাতে থাকবেন, কখনো মানুষ, কখনো গাছ, আবার মানুষ, আর সবচেয়ে উপরে হলো মানুষ, যেটা 7 বার ঘটতে পারে। এর সাথে ইসলাম একমত না। বেদ যে পুনর্জন্ম বা পরবর্তী জীবন সেটা মানলাম, আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট। ইসলাম কি বলে? পবিত্র কোরআন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য। পবিত্র কোরআন সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আছে, অবশ্যই তিনি পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে। তাহলে আল্লাহ জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য। এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয়, কেন ধনীর ঘরে কেউ জন্মায়, কেউ গরিবের ঘরে জন্মায়, পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে দিয়াছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা, তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড়লোকের ঘরে, কাউকে গরিবের ঘরে, এটা আসলে পরীক্ষা। এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা 85 গ্রাম সোনা জাকাত হিসেবে দেবে প্রতি বছর 2.5%। গরিব লোকের কোনো জাকাত দেওয়া লাগবে না। আমরা বলি যে গরিব আদমির টাকা পয়সা নেই, জাকাতের পরীক্ষায় সে পাবে 100-তে 100 মার্ক। ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে 100-তে 100 নম্বর পাবে, অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে, কোন জাকাত না দিলে পাবে 0। গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে, একটা পরীক্ষা। একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য, কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে, এটা আগের জন্মের পাপের কারণে নয়, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ, সে মাসুম। এটা বাবা মায়ের পরীক্ষা, যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগে জন্মে কোনো পাপ করেনি, গরিব হয়ে জন্মানো কোনো পাপ না, কারণ বেহেস্তে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না, স্বাস্থ্য দিয়ে হবে না, আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন। তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি, সেখানে আমাদের বিচার হয়। পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আছে, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কিয়ামতের দিন। পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন, আবার নাও পেতে পারেন, চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে। বেদেও এই কথা বলা আছে, যেমন স্বর্গ আর নরক, যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ বেহেস্তে যাবেন, আর কিয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কিয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে, আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন। যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন, ভালো কাজ করলে পুরস্কার পাবেন, খারাপ কাজে শাস্তি পাবেন। আশা করি উত্তর পেয়েছেন।
এবারে শেষ দুটি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে, তারপর ডক্টর জাকির নায়েকের কাছে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করে ফেলুন।
আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত ফাতিমা, আমি একজন হাউসওয়াইফ। আমি প্রথমে ডক্টর জাকির নায়েকে ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য।
এক্সকিউজ মি, তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমাদের হাতে সময় কম।
ঠিক আছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে, যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি। অন্য কথায়, আমাদের জীবন হবে সহজ, সরল, নিরাপদ। আমি শ্রী শ্রী রবিশঙ্করের কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি, এই পৃথিবীর সব মানুষের প্রতি, নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি? থ্যাংক ইউ।
হ্যাঁ, একটা ব্যাপারে আমি ভিন্নমত পোষণ করি। আগের প্রশ্নটার ব্যাপারে বলছি, আমরা ইন্ডিয়ায় হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি। বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন। যারা পুনর্জন্ম বিশ্বাস করে না, তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে। কারণ মন এবং সচেতনতা, আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না। আর থার্মোডায়নামিক্সের সূত্র বলে, প্রথম সূত্র এটা বলে, সচেতনতা অসীম। এমনকি বিজ্ঞানও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান, এটা চলতেই থাকে। এটা দিয়ে শিশুদের ব্যবহারের ব্যাখ্যা দেওয়া যায়। 3-4 বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে, বীণা বাজাতে পারে, কারো কাছে না শিখে বাজাতে পারে। আমি নিজে এর একটা দৃষ্টান্ত। আমি পুরো গীতা জানতাম, এটা আমাকে কেউ শেখায় নেই। আসলে এগুলো হচ্ছে কিছু সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি। তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, তাওয়িজম, শিন্টোইজম, এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে, আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে। এবার আমি মানুষের কর্তব্যের ব্যাপারে বলছি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার আগে যেটা দরকার, আমাদের ভালোবাসা। আর বিশ্বময় শান্তি ছড়াতে হবে, এটা আমাদের প্রথম কর্তব্য। আর এভাবে কাজ করা মানেই আমরা বিশ্বাস করি, যে লোক অন্য মানুষের সেবা করে, সে আসলে তার ঈশ্বরকে সেবা করছে। তাই অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, বিখ্যাত ইসলামিক পণ্ডিত শরীফ সাহেব এবং আরো অনেকে আছেন, তারা সবাই এই মতবাদের প্রশংসা করেছেন, ভালো বলেছেন, এটা আমাদের সবার জন্যই বেশ ভালো। তাই এই কায়িক ভি কৈলাসা শব্দটার মূল কথা মানুষকে সাহায্য করা, আর মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে। মানব জাতিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর সবাইকে ভালো রাখুন।
এবার আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর জাকিরের কাছে, শেষ প্রশ্ন।
আপনাকে ধন্যবাদ। আমার নাম মিত্রা, আমি ওরাকলে চাকরি করি। আপনার লেকচার শুনে আমার খুব ভালো লেগেছে। আপনি যখন বললেন যে লোক শান্তি ছড়ায় না সে মুসলমান নয়, আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম। কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জড়ানো থাকে? আর এ ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন? মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না।
বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেওয়া হচ্ছে। এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে। টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল 1997 সালের 16 এপ্রিলে। বলা হয়েছে যে 60,000-এরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে, 1800 থেকে 1950 সাল পর্যন্ত, প্রতিদিন একটারও বেশি বই। আর এই 9 সেপ্টেম্বরের পরে এটা আরও অনেক বেড়েছে। মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে, কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয়। এগুলো একটা হলো পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত, যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেলো। যদি আপনি কোরআন পড়েন, সূরা তাওবার 5 নম্বর আয়াত বলা হয়েছে, যখনই কোনো কাফেরকে পাবে মেরে ফেলো। এটা কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে, একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের। এই চুক্তিটা আবার মক্কার মুশরিকরাই ভেঙেছিল। এই সময় আল্লাহ এই 5 নম্বর আয়াত নাজিল করে বললেন, তোমরা 4 মাসের মধ্যে সব ঠিক করো, তারপর যুদ্ধের প্রস্তুতি নাও। আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন। যখন তোমার শত্রু, যখন কাফিররা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে, তখন যুদ্ধ করো, তাদের মারো। একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন, তাদের মরে যেতে বলবেন না। তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া। আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি, তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। আর এখানে সূরা তাওবার 5 নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন 7 নম্বর আয়াতে। এটা কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতেই এটার উত্তর। 6 নম্বর আয়াত বলছে, যদি কোনো কাফির আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তার ক্ষতি করিও না, তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও।
আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে, যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না, তবে সবসময় বলে যে শান্তিই ভালো। যদি তারা শান্তি চায় শান্তিতে থাকতে দাও। আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে, তবে শেষ উপায় হিসেবে যাতে শান্তি বজায় থাকে। সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে প্রথম অধ্যায়ের 43-48 অনুচ্ছেদে। অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে, আরো বলছে আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব। এর পরেই আছে ভগবদ গীতার 2:2-3 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো, এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে। তারপরে কৃষ্ণ বলেছেন ভগবদ গীতার 2:31-33 অনুচ্ছেদে, তুমি একজন ক্ষত্রিয়, তুমি একজন যোদ্ধা, যুদ্ধ করা তোমার কর্তব্য। সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায়। আর যদি মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে, তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআন ওই কথা বলছে, তাহলে সমস্যা কোথায়? আমরা সবাই একমত। তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়, শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হল যুদ্ধ করা। এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে, তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে, সেজন্য পবিত্র কোরআন অনুমতি দেয়। তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে, ইসলামের নিন্দা করে, এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায়। আরো বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, জিহাদ এন্ড টেরোরিজম ইন দ্য রাইট পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তিমান আল্লাহকে। তার ইচ্ছাতেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারলাম, সবাই আমরা একত্রিত হতে পারলাম। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বক্তাদের, যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন। সেই সব দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুন।